আমাদের বংশে এক পূর্ব পরিচিত কবিরাজ ছিলেন, তার নাম ছিল পাঙ্গা সুজুর। তার নামটা যেমন অদ্ভুত তেমন রহস্যময় ছিল তার কবিরাজি। তিনি মুন্সীগঞ্জের কোনো এক গ্রামে বাস করতেন। কোনো এক সকালে রাজের বাবা মা এবং আমার আরেক ফুপি ছেলে অর্থাৎ আমার ফুপাতো ভাই সাইম সেই গ্রামের জন্য রওনা দেয়। তারপর
চাকরিতে জয়েন করেছি। ছেলেবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম, ট্রেকিং করতাম, তাছাড়া মোটর সাইকেলে ঘুরে বেড়ানো আমার একটা নেশা। এখনো নেশা আছে, তবে তখন সেটি ছিল তুঙ্গে। কয়েক মাস ছুটিবিহীন কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলাম, হাঁসফাঁস লাগছিল, ভাবলাম একটা ব্রেক প্রয়োজন। যেই ভাবা সেই কাজ, কোনো মতে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম রোমাঞ্চ আর প্রশান্তির সন্ধানে। সঙ্গী কেউ ছিল না, গন্তব্য রাঙামাটির কাপ্তাই। এই কাপ্তাই আবার আমার কয়েকটি ভয়ানক স্মৃতি আছে, সেটি অন্য কোনো একদিন সুযোগ পেলে বলব। যাই হোক, আমি রাত ১০টার দিকে রওনা দিলাম ধানমন্ডি থেকে। ট্রাফিক ঠেলে যখন নারায়ণগঞ্জ পার হই তখন রাত ১টা ছুঁই ছুঁই। গজারিয়া থেকে রাস্তা ফাঁকা পাই তখন গতি বাড়িয়ে ডিস্টেন্স কাভার করার চেষ্টা করি। সেরাতেও বৃষ্টি ছিল বেশ ভারী, রেইনকোট থাকায় সমস্যা হচ্ছিল না, আর বৃষ্টিতে হাইওয়েতে বাইক চালানো আমি খুব উপভোগ করতাম। একটি বড় বাজারে চা সিগারেটের ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করি। তখনও ঝুমঝুম বৃষ্টি। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। কুমিল্লা এখনো বেশ দূরে, রাত গভীর, রাস্তা ফাঁকা, মাঝে মধ্যে কিছু ট্রাক দেখতে পাচ্ছিলাম। খানিকক্ষণ পরপর বিদ্যুৎ চমকে আলোকিত করে দিচ্ছে চারপাশ। আমার মনে হচ্ছিল এমন মুহূর্তের জন্যই আমি বেঁচে আছি, এটাই তো জীবনের আনন্দ। ঝুম বৃষ্টিতেও বাইকের গতি ৬০-৭০ ছিল, হেডলাইটের সাথে ফগলাইটের আলোয় বেশ অনেকটা দূর দেখতে পাচ্ছিলাম। রাস্তা প্রায় ফাঁকা, আমি হঠাৎ সামনে দেখলাম ছোট ছোট কয়েকটি প্রাণী দৌড়ে রাস্তা পার হচ্ছে। সাবধান হলাম, এগিয়ে দেখি একটি সাদা মা বেড়াল দৌড় দিয়ে রাস্তা পার হল, পেছনে পেছনে বাচ্চা বেড়ালগুলো দৌড়াচ্ছে। সেগুলিও সাদা, একেবারে ছোট নয়, বামপাশের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আমি ডান পাশ দিয়ে বেড়ালগুলোর পেছন হয়ে পাশ কাটানোর চেষ্টা করলাম নিরাপদে। সেই উদ্দেশ্যে আমি ডান পাশের লেনের প্রান্তে চলে আসলাম। আমার পেছনে কোনো গাড়ি দৃষ্টিসীমানায় ছিল না, রাস্তার পাশে ছিল ঘন গাছপালা। বেড়ালগুলোকে পার করার কয়েক গজ আগে এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টি পড়ল রাস্তার পাশে এক ব্যক্তির ওপর। অনেক ভারী কোনো বস্তু আমার বাইকের হ্যান্ডেলের উপর এসে পড়ল রাস্তার সেই পাশ থেকে, সাথে সাথে মোটরসাইকেল ভারসাম্য হারিয়ে আমি রাস্তায় ছিটকে পড়লাম। ভেজা রাস্তায় পিছলে আমি বেশ খানিকটা দূর চলে গেলাম, আর বাইক আরেকদিকে স্লিপ করে চলে গেল। এসব কিছুই ১০-১৫ সেকেন্ডের ভেতরে ঘটে গেছে। চোখে আঁধার দেখছি, মনে হচ্ছে মিনিট খানিক পেরিয়ে গেল। এভাবে পড়ে থেকেই চোখ বুলিয়ে চারপাশে দেখে নেওয়ার চেষ্টা করলাম। দেখতে পেলাম কয়েকজন লোক এগিয়ে আসছে আমার দিকে। আমি ভাবলাম স্থানীয় লোকজন হয়তো আশেপাশেই ছিল, সাহায্যের জন্য আসছে। তারা এগিয়ে আসলো, আমাকে ধরাধরি করে বসালো, কিন্তু এ কি, আমাকে সাহায্য করতে আসেনি, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। একজন আমার দিকে দা বাগিয়ে রাখে, আরও দুজন আমার রেইনকোট খুলে পকেট হাতড়ে মোবাইল, মানি ব্যাগ ও সাথে থাকা ব্যাকপ্যাকটি নিয়ে দ্রুত চলে গেল রাস্তার পাশেই আমাকে ফেলে রেখে। আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, ডান হাতে আমি কোনো জোর পাচ্ছি না, কোমর বেশ অবশ। ওই অবস্থায় চারপাশে তাকালাম অসহায়ের মতো। ছোট ছোট গাড়ি চলে গেল দু একটা, আমাকে দেখেও থামেনি। বেড়ালের তীব্র কান্নার মতো আওয়াজে রাস্তার অন্য পাশে তাকালাম, দেখি রাস্তায় কয়েকটি ছোট ছোট সাইজের গাছের কাণ্ড বা গুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝলাম ডাকাতি করার জন্যই এই গাছের কাণ্ড আমার উপরে ছুঁড়ে ফেলেছিল ডাকাতরা, আর এরকমই কোন একটি গাছের গুড়িতে আঘাত লেগে বেড়ালের একটি বাচ্চা থেতলে পড়ে আছে রাস্তার এক প্রান্তে। সেই বেড়ালের বাচ্চাকে কেন্দ্র করে মা বেড়াল আর আরেকটি বাচ্চা বেড়াল পায়চারি করছে আর তীব্র সুরে কান্নার মতো ডেকে যাচ্ছে। আমার চোখে আবার অন্ধকার নেমে এল, জ্ঞান হারালাম, তারপর নিজেকে আবিষ্কার করলাম অ্যাম্বুলেন্সে। আমাকে কুমিল্লা সরকারি হাসপাতালে ভর্তি করা হল। কোনো এক বাস ড্রাইভার নাকি থানায় ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে, তারপর পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আমাকে হাসপাতালে। শরীরে দৃশ্যমান কোনো কাটাছেঁড়া ছিল না, কারণ রেইনকোট পরেছিলাম আর মাথায় উন্নত মানের হেলমেট ছিল, কিন্তু পড়ে যাওয়ায় ডান হাতের কবজি ফ্র্যাকচার হয়ে যায় আর বাম পাশে কোমরে প্রচণ্ড ব্যথা পাই, রক্ত জমে কালো হয়ে যায় জায়গাটি। হিববন ভাঙেনি, এ যাত্রায় বেঁচে গেলাম। আমার বাইক উদ্ধার করে দুর্ঘটনায় এরিয়া সংশ্লিষ্ট থানায় নিয়ে রাখা হয়েছিল। বাসায় ফোন দিয়ে জানালে আমার ভাই পরদিন সকালে কুমিল্লা চলে আসে। সে আমাকে ঢাকায় কোনো একটা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ডাক্তার বলল গুরুতর কিছু না, আরেকদিন থাকেন, তারপর একেবারে বাসায় নিয়ে যাবেন। সত্ত্বেও আমার ছুটি তখন হাসপাতালের বেডেই কাটতে লাগল। পুলিশের নিকট আমার সাথে ঘটা ডাকাতির অভিযোগ করা হয়। চুরি হওয়া ফোনের নাম্বার টুকে রাখল পুলিশ। হাসপাতালে দ্বিতীয় রাত। রাতে ঘুমে আমি একটি স্বপ্ন দেখি। সেই স্বপ্নে আমি আমার দুর্ঘটনার পরের দৃশ্য দেখলাম। দেখলাম আমি রাস্তার পাশে শুয়ে আছি আর অপর পাশে সেই মৃত বেড়াল ছানা পড়ে আছে, কিন্তু সাথে মা বেড়াল ও অন্য বাচ্চাগুলো নেই। সেই মৃত বেড়াল ছানাটিকে ঘিরে 10-15টি লম্বা লম্বা অবয়ব। মুখ দেখতে পায়নি, তারা আমার উল্টো দিকে ফিরেছিল। তারা করুণ ও ভারী কণ্ঠে কিছু একটা বলছিল সমস্বরে। এতটুকুই আমার স্বপ্নের ভেতরে ছিল। সকালে জাগি, ভাবলাম দুর্ঘটনার স্মৃতি তাজা, তাই ব্রেইন এটিকে স্বপ্নের মধ্যে আবারও দেখিয়ে দিয়েছে। আর ওই অবয়বগুলির বিষয়টি অনর্থক মস্তিষ্ক প্রসূত চিন্তা বলে ধরে নিলাম। ঢাকায় ফিরে পরবর্তী 2 সপ্তাহ রেস্টে থাকার পর মোটামুটি ব্যথামুক্ত শরীর ফিরে পাই। এই পর্যায়ে সাইফ ভাই থামলেন। আমি ভাবলাম এতটুকুই। স্বপ্নের অ্যাঙ্গেল সামনে আসায় কৌতূহল বেড়ে গেল আমার। জিজ্ঞাসা করলাম, স্বপ্নে কি আর কিছু দেখেননি? তারপর, না, স্বপ্নে আর কিছু দেখিনি, তবে জি বলেন। তিনি একটি সিগারেট ধরালেন, বড় একটি টান দিয়ে মুখ ওপরে তুলে ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলেন। প্রায় 2 মাসের মাথায় থানা থেকে ফোন আসে, জানানো হয় আমার সাথে ঘটা ডাকাতির সন্দেহভাজন কয়েকজন আসামি ধরা পড়েছে আর আমার ফোনও উদ্ধার হয়েছে। থানায় উপস্থিত হতে বলা হল। আমি অফিস থেকে আধবেলা ছুটি নিয়ে বাসে চেপে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় পৌঁছালে একজন অফিসার আমাকে ডেকে কিছু তথ্য ভেরিফাই করলেন। তারপর একটি ফোন দেখিয়ে বললেন এটি আমার ফোন কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি আমাকে নিয়ে হাজতের দিকে গেলেন। 3 জন হাজতিকে দেখিয়ে বললেন এরাই সেই রাতে আমার সাথে ডাকাতি করেছিল কিনা। তাদের একজন সঙ্গী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। অবশ্য তাদের আরেকজন সঙ্গী রয়েছে, তাকে গ্রেফতার করা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। তার ভাই থানাতেই রয়েছে এখন, সে কিছু কথা বলতে চায় আমাকে। সে রাতের অপর ডাকাতির প্রেক্ষিতে করা অভিযোগের বাদীপক্ষকেও ইনফর্ম করা হয়েছে, তারাও আসবে। আমার বেশ রাগ হল পুলিশের ওপর। আসামি না ধরে আসামির ভাইয়ের সাথে কেন আমাকে কথা বলাতে চায়? সন্দেহ হল পুলিশের ওপর। অফিসার আমাকে একটি বেঞ্চের কাছে নিয়ে গেলেন। বেঞ্চে একজন মধ্যবয়সী ব্যক্তি বসে আছেন। আমাকে বসতে বললেন, তার সাথে কথা বলতে বললেন। এরপর অফিসার চলে গেলেন অন্যদিকে। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম আফসার আলী, সেই ব্যক্তিটি বলল। সালামের উত্তর দিয়ে আমি বললাম, কি ব্যাপার, কি কথা বলতে চান? সে বলল, ভাইজান, আমার ছোট ভাই জাফর আলী আপনার সাথে চরম অন্যায় করেছে, আমি ক্ষমা চাই তার হয়ে। বিরক্ত হয়ে বললাম, কি বলবেন, তাড়াতাড়ি বলুন, ভূমিকা করবেন না। আর আপনার ক্ষমা চাওয়ায় আমার কিছু আসে যায় না, যে অপরাধ করেছে তার শাস্তি পাওয়াটা জরুরি। শাস্তি সে পাচ্ছে ভাইজান, এমন শাস্তি খোদাতালা যেন কোনো শত্রুকেও না দেয়, বলেই তিনি দুঃখে কেঁদে ওঠেন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, বললাম, আহা, শান্ত হন আপনি, কি হয়েছে বলুন। আফসার আলী বলল, ভাইজান, সেই রাতের ডাকাতির পর থেকে তার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যে আমাদের পুরো বাড়িতে শোক নেমে এসেছে। আমি ভাবলাম কাহিনী বানাচ্ছে, বললাম, আরে মিয়া, রাখেন আপনার গল্প, ডাকাতি করেছে পুলিশ ধরবে, ব্যাস, আপনি এখানে সব মায়া কান্না করতে এসেছেন? এক পর্যায়ে আফসার আলী আমার হাঁটুর নিচে পায়ে ধরে ফেলল, বলল, ভাইজান, আমি মিথ্যা বলছি না, তাকে পুলিশে ধরার মতো অবস্থায় সে নেই। আপনি আমার কথা বিশ্বাস না করলে আমার বাড়ি চলেন, দেখে আসবেন অবস্থাটা। আমি কোনো মতে তার হাত থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে সেই পুলিশ অফিসারের কাছে গেলাম। ওনার পাশের ডেস্কে আরো দুজন অফিসার ছিলেন। আমি চেয়ারে বসতে বসতে বললাম, বিষয়টা কি, কি হচ্ছে এসব? আফসার আলীর কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কিছু বিষয় আছে যা আইনের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না সাইদ সাহেব। আফসার আলী যা বলতে চাচ্ছেন তা হল তার ভাইকে যেন মামলার এজাহার থেকে অব্যাহতি দেওয়া হয়, আর যে কারণগুলো বলছেন সেই কারণগুলি আমরা আইনের ভাষায় বর্ণনা করতে পারব না। অভিযোগে অব্যাহতি দেয়া না দেয়া আপনার উপর। তারপর আপনি চাইলে আফসার আলীর বাড়িতে গিয়ে বিষয়টা নিজ চোখে দেখে আসতে পারেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আপনি নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না, আমি আমার লোকজন আপনার সাথে পাঠাতে পারব। আমি তখন কৌতূহলী হয়ে উঠলাম। কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। অফিসার আফসার আলীকে ডেকে কিছু কথা বললেন। মিনিট পনেরো পর আফসার আলী আর একজন ব্যক্তিকে নিয়ে আসলো, যাকে অফিসার আমার সাথে পরিচয় করিয়ে দিলেন স্থানীয় ইউপি মেম্বার হিসেবে। তারপর সেই মেম্বার এবং অফ ডিউটির একজন পুলিশ সদস্য সহ আমরা রওনা হলাম জাফর আলীর বাড়ির উদ্দেশ্যে। তখন পড়ন্ত বিকেল, আমরা তাদের বাড়িতে পৌঁছালাম। বেশ বড় যৌথ পরিবার, সেমি পাকা বাড়ি। বাড়িতে একটি কক্ষে বসিয়ে আমাদের চা পানির ব্যবস্থা করা হল। অনিচ্ছা সত্ত্বেও তা গ্রহণ করি। অতঃপর বাড়ির শেষ প্রান্তের একটি কক্ষের দিকে আমাদের নিয়ে যাওয়া হয়। জাফর আলী সেখানেই আছে। কাঠের দুই পাল্লার দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম আমি, অন্ধকার রুম। দরজার পাল্লাগুলি খোলার পরপরই আমার বুকটা ধক করে ওঠে। অন্ধকারে নিশাচর প্রাণীর চোখের মতো দুটি চোখ জলজল করছে। আলো সহ্য করতে পারে না, তাই অন্ধকার করে রাখা হয়। বলতে বলতে আফসার আলী লাইট চালিয়ে দিল। কক্ষটি আলোকিত হবার পর সামনে যা দেখলাম তা দেখে শিউরে উঠলাম। একজন প্রায় উলঙ্গ জীর্ণ ময়লা কালো বর্ণের ব্যক্তি চার হাত পায়ের উপর ভর করে আছে। প্রতিটি হাতে পায়েই লোহারের শিকল ভরানো। হাড় জিরজিরে শরীরে অসংখ্য আঁচড় আঘাতের ক্ষত। মুখটি খোলা, জিভ বেরিয়ে আছে, তাতে কুকুরের মতো লালা ঝরছে, গলা থেকে গড়গড় আওয়াজ বের হচ্ছে। চোখ দুটি গভীর কোটরে হলেও তা জলজল করছে। আমার দিকে ছুটে আসার চেষ্টা করে, শিকলে বাধা প্রাপ্ত হয়। শিকল ছেঁড়ার ব্যর্থ চেষ্টাও করে। লোহার ঝনঝন আওয়াজে কানে তালা লেগে যায়। মানুষের আকৃতি থাকলেও মানুষের কোনো বৈশিষ্ট্য যেন তার মধ্যে নেই। মেম্বার সাহেব আফসোসের ভঙ্গিতে মুখ দিয়ে একটা আওয়াজ করেন। আফসার আলী বলল, ভাইজান, এটাই আমার অধম ভাই জাফর আলী। জাফর আলীকে বেশিক্ষণ দেখার মতো সামর্থ্য আমার হয়নি। ঘা গুলাচ্ছিল তাকে দেখে, আর কক্ষটি থেকে বিকট দুর্গন্ধ আসছিল। আমরা পুনরায় বসার ঘরে ফিরে এলাম। আফসার আলীকে বললাম, ঘটনা কি খুলে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। আফসার আলী দীর্ঘশ্বাস ফেলে জাফর আলীর কাহিনী বলা শুরু করলেন। ডাকাতি করে ভোরে জাফর আলী ফেরত আসে। বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, বড়টি মেয়ে, দুটি ছেলে। ডাকাতির আসক্তি তার পুরনো, বাড়ির সবাই ত্যক্ত বিরক্ত তার উপরে সব কারণে। বহু অভিযোগ, জেল খেটেও সে ভালো হয়নি। রাতে ডাকাতি করে, দুপুর পর্যন্ত ঘুমায়। জাফরকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী মেনে নিয়েছে এই অসম্মানের জীবন। সেদিন ঘুমের ভেতর জাফর একটা স্বপ্ন দেখে। কয়েকটি ভয়াল দর্শন অবয়ব এসে তাকে বলল, জাফর আলী, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এখন দেখ তোর কি পরিণতি হয়। তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ঘুম থেকে উঠে জাফর আলী স্বপ্নের ব্যাপারটিকে কোনো পাত্তা দেয়নি। সে চলে যায় তার বাকি সঙ্গীদের সাথে দেখা করতে দূরের কোনো এক বাজারে। সেখানে গিয়ে দেখে নাসির নামে অপর এক সঙ্গী উপস্থিত হয়নি। তারা তাদের মতো আলাপচারিতা করে। নাসির জাফর আলীর একই গ্রামের বন্ধু হওয়ায় তার বাড়িতে রওনা দেয় জাফর। বাড়িতে পৌঁছে জাফর জানতে পারে নাসির অসুস্থ, অনেক জ্বর। তার সাথে কথা বলে জাফর কথায় কথায় জানতে পারে নাসিরও একই রকম স্বপ্ন দেখছে। জাফর খুব একটা পাত্তা দেয়নি। এটি শুনে জাফর কিছুটা ধাঁধায় পড়লেও নাসিরকে নিজের স্বপ্ন সম্পর্কে কিছুই জানায়নি। যথারীতি সে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে জাফরের ঘুম ভাঙে তীব্র বিলাপের আওয়াজে। চোখ কোচড়ে জেগে উঠে সে যা দেখে তাতে সে বেশ ভড়কে যায়। উঠানে তার স্ত্রী বুক চাপড়ে কাঁদছে, আর বাড়ির সবাই তাকে ঘিরে কান্নাকাটি করছে। পাড়া প্রতিবেশীরাও ছুটে এসেছে। সে জানতে পারে সকালে তার দুই ছেলের মধ্যে বড়টি স্কুলে যাওয়ার পথে ঢাকা কুমিল্লা মহাসড়কে ট্রাক চাপায় মারা গেছে। তীব্র শোকে জাফর কাতর হয়ে পড়ে। ডাকাত হলেও বাবা হিসেবে তার সন্তানের প্রতি টান বা দরদের কমতি ছিল না। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পুত্র শোকে জাফর ডাকাতিতে যায় না, এরই মধ্যে আরো কিছু ঘটনা শুরু হয়ে যায় তার ছোট ছেলের সাথে। মাঝে মধ্যেই তাকে খুঁজে পাওয়া যায় না, একবার তাকে পাওয়া যায় মহাসড়কের পাশেই অচেতন অবস্থায়। ছোট ছেলেকে তখন বাড়ির বাইরে বেরোতে দিত না জাফর, সবসময় বাড়িতে সবাই চোখে চোখে রাখত। তারা ভাবে ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে। এভাবে সপ্তাহখানেক কাটার পর এক রাতে জাফরের স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল তার সেই ছেলেটি। রাতে বাড়ির সবার ঘুম ভাঙল জাফরের স্ত্রীর চিৎকারে। হঠাৎ ঘুম ভাঙলে জাফরের স্ত্রী দেখে তার ছেলে পাশে শুয়ে নেই। ছোট ছেলেকে সবাই খুঁজতে শুরু করে বাড়িতে ও আশেপাশে, সবাই তাজ্জব বনে যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তারপরও কিভাবে উধাও হয়ে গেল সে? রাত তখন চারটা প্রায়, খোঁজাখুঁজি করতে করতে ভোর হয়ে গেলেও পাওয়া গেল না ছেলেকে। ফজরের নামাজের পর বাড়িতে একটি খবর আসে, জাফরের ছেলেকে মসজিদের কয়েকজন মুসল্লি মহাসড়কে দেখতে পেয়েছে, তবে জীবিত নয়, দুর্ঘটনায় থেতলে যাওয়া লাশ। জাফরের স্ত্রী জ্ঞান হারায় খবর শুনে। জাফর সহ বাড়ির পুরুষরা ও গ্রামবাসীরা ছুটে যায় মহাসড়কে। দুই ছেলেকে হারিয়ে জাফর শোকে পাথর হয়ে যায়। তার স্ত্রী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়, সেও কিছুটা অসুস্থ বোধ করতে শুরু করে। দুদিন পর এমন অবস্থায় আরেকটি ভয়াবহ খবর আসে, জাফরের পিলে চমকে যায়। নাসিরকে নাকি বেশ দূরের একটি জায়গায় মহাসড়কে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। জাফরের অবিশ্বাস নিয়ে আরো কয়েকজনের সাথে দেখতে গেল নাসিরের লাশ। বিভৎস সেই দৃশ্য, নাসিরকে চেনার কোনো উপায় নেই। গাড়ির চাকা তার মাথা বুকের ওপর দিয়ে চলে গিয়েছে। জাফর আলী অসুস্থ হয়ে পড়ে সব দেখে। নাসির তার ছোটবেলার বন্ধু ছিল, আসলে সে তখনও মিলাতে পারছিল না সব কি হচ্ছে। মানুষ এবং পুলিশের ভিড় থেকে সে যখন বেরিয়ে আসতে যাবে তখন সে চমকে ওঠে চারপাশে তাকিয়ে। আরে, এটি তো সেই স্পট যেখানে কিছুদিন পূর্বে বৃষ্টি ভেজা রাতে তারা ডাকাতি করেছিল। তখন তার একে একে মনে পড়ে তার দেখা স্বপ্ন আর নাসিরের বলা একই স্বপ্নের কথা। ততক্ষণে সে বুঝে ফেলল এখানে অস্বাভাবিক কিছু আছে, কিছু একটা অলৌকিক ঘটেছে। বাড়িতে পৌঁছে যায় সে কষ্ট করে, অনেক অসুস্থ আর ভয় পাচ্ছিল। সে তার ভাইদের ডেকে কাঁপা কাঁপা কণ্ঠে সব খুলে বলে এবং নাসিরের স্বপ্নের কথাও বলে। এসব শুনে আফসার আলী সেই দিনই গ্রামের এক কবিরাজের কাছে জাফরকে নিয়ে যায়। কবিরাজ বিষয়টি শুনে পরের দিন জানাবে বলে তাদের বিদায় করে দেয়। পরদিন কবিরাজের নিকট গেলে কবিরাজ জানিয়ে দেয় সে জাফরের ব্যাপারে কিছু করতে পারবে না, এতে নাকি তার এবং তার পরিবারের প্রাণের হুমকি আছে। সে বলে রাতে তার বাড়িতে আক্রমণ হয়েছিল, এখানে বড়সড় কোনো ব্যাপার ঘটেছে। এসব কিছুই ঘটেছিল 10-15 দিনের ভেতর। কবিরাজের ব্যর্থতার পর তারা আরও কবিরাজ দেখিয়েছে, ওনারাও অপারগতার কথা জানিয়ে দিয়েছে। জাফরের সাথে এরপর কিছু কিছু ঘটনা ঘটতে শুরু করে। তার খাবারের রুচি নষ্ট হয়ে যায়, জোর করে কিছু খেলেও ঘণ্টাখানেকের মধ্যে বমি হয়ে যায়, আর ভয়ানক দুঃস্বপ্নের কারণে ঘুম উবে যায়। সে কখনোই ঘুমাতে পারত না, খাওয়া একেবারে বন্ধ হওয়ার উপক্রম, শুধু পানির উপরেই যেন টিকে ছিল। জাফরের ছোট ছেলের সাথে যা ঘটেছিল তার লক্ষণ তার মেয়ের মধ্যেও চলে আসে। সেও কিছুটা অপ্রকৃতস্থ আচরণ করতে শুরু করে, বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় বারবার। এতে বাড়ির সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা সব সময় কেউ না কেউ জেগে থেকে মেয়েকে পাহারা দেয়া শুরু করল। এরই মধ্যে দূরবর্তী এক স্থানে এক বিশিষ্ট হুজুরের সন্ধান পায় আফসার আলী। জাফর আর তার মেয়েকে নিয়ে সেই হুজুরের কাছে তারা উপস্থিত হয়। তাদের আতঙ্ক এত বেশি ছিল যে মহাসড়ক এড়িয়ে ছোট ছোট গ্রামের রাস্তা ধরে ধরে অনেক কষ্টে সেই হুজুরের দরবারে তারা গিয়েছিল। হুজুর তাদের বসিয়ে রেখে অনেক সময় নিয়ে কিছু তদবির করলেন। তারপর তিনি যা বললেন তাতে জাফর সহ উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়। হুজুর বললেন সে রাতে জাফররা ডাকাতির উদ্দেশ্যে যে স্থানে যায় সেই স্থানে একদল ভয়ঙ্কর জিনের শত শত বছর ধরে বসবাস রয়েছে। ডাকাতির সময় জাফর এবং নাসিরের রোল ছিল গাছের কাণ্ডগুলি ফেলা। তারা গাছের কাণ্ডগুলি রাস্তার পাশে জড়ো করে যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ছিল একটি ঝোপ। সেই ঝোপে একজন মাজিন তার দুটি বাচ্চাকে নিয়ে বেড়ালের রূপে বসেছিল। জাফর আর নাসির গাছের গুড়ি হাতে সেই ঝোপের ওপরে চলে যায়। এতে মা জিন তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং রাস্তা দৌড়ে পার হতে থাকে। সেই মুহূর্তেই একটি মোটরসাইকেল আসে আর তারা দুজনেই গাছের কাণ্ড রাস্তায় ছুঁড়ে ফেলতে থাকে। মোটরসাইকেলটি আটকানোই ছিল উদ্দেশ্য। তাদের নিক্ষিপ্ত এইরকম কাণ্ড ওই বেড়ালের একটি বাচ্চার ওপর পতিত হয়। বেড়ালের বাচ্চারূপী ওই জিন সেই আঘাতে প্রাণ হারায়। ডাকাতরা ডাকাতি করে চলে আসলেও সেখানকার জিনগুলি তাদের চিহ্নিত করে ফেলে প্রতিশোধ নেবার জন্য। বিশেষ করে গাছের খণ্ড যারা ফেলেছে, মানে জাফর আর নাসিরের ওপরেই তাদের তীব্র ক্ষোভ। এ সমস্ত প্রাণহানি ঘটিয়েছে জিনগুলো সেই প্রতিশোধের অংশ হিসেবেই, আর তারা জাফরকে কোনোভাবেই ক্ষমা করবে না। এখানে জিনের পুরো একটি গোত্র ঐক্যবদ্ধ থাকায় তাদের থামানোর কোনো উপায় হুজুরের কাছেও নেই। নাসির অবিবাহিত থাকায় তার নিজের প্রাণের ওপরেই বিপদ হয়েছে। অপরদিকে জাফরের সন্তান রয়েছে, তাই সন্তানদের ওপর দিয়ে বিপদ যাচ্ছে। হুজুর সাফ জানিয়ে দিলেন তিনি জাফরের জন্য কিছুই করতে পারবেন না, তার পরিণতি সে ভোগ করবেই, তবে তিনি জাফরের মেয়ের জন্য চেষ্টা করবেন বলে জানান। অতঃপর হুজুর জিনদের সাথে কথা বলে জানালেন, জিনদের সাথে তিনি অনেক তর্ক বিতর্ক করে একটি সমঝোতায় আসতে সক্ষম হয়েছেন। জিনেরা জাফরের মেয়ের কোনো ক্ষতি করবে না যদি তার স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে যায়। পরদিন জাফরের স্ত্রী মেয়েকে নিয়ে চলে গেল বাপের বাড়িতে। জাফরের তখন থেকে অবস্থার আরও অবনতি হওয়া শুরু করল। ধীরে ধীরে খাদ্যের অভাবে হাড় চিড়চিড়ে হতে থাকে। দিন রাত ভয়ে চিৎকার করে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, ওরা আমাকে ঘিরে ফেলেছে, এ ধরনের কথাবার্তা। সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। দুবার তাকে হাইওয়ে থেকে ধরে নিয়ে আসা হয়। রাস্তায় শুয়ে থাকা অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে। বাধ্য হয়ে তাকে একটি কক্ষ খালি করে এভাবে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইতোমধ্যে বাকি ডাকাতদের পুলিশ ধরতে সক্ষম হয়। পুলিশ তাকেও খুঁজে পায় এবং বুঝতে পারে না কি করবে। ক্রমশ জাফরের জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করে। পশুর চেয়েও বাজে অবস্থায় রয়েছে সে। এই বলেই থামল আফসার আলী। আফসার আলীর মুখে এই কথাগুলি শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। থানায় ফিরে আমি পুলিশ অফিসারের কাছে বললাম, আমি জাফরের নামে অভিযোগ দিতে চাই না, তাকে শাস্তি দেওয়ার কিছু নেই এই পৃথিবীতে অবশিষ্ট, আমি তাই মনে করি। অফিসার বললেন, ঠিক আছে, তবে জাফরের অন্য ডাকাতির ভিকটিমরা কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয়। সেই ডাকাতিতে নাকি গাড়ি আটকে একজনকে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছিল। আমি আবার ঢাকার উদ্দেশ্যে ছুটলাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম শুধু, মানুষের অপরাধের ঘড়া পূর্ণ হলে কি হয়, কত নির্মম হয় তার অবস্থা। জাফরের কৃতকর্মের খেসারত দিতে হয়েছে তার নিষ্পাপ দুই শিশুকে। পরবর্তীতে আমি আফসারের সাথে যোগাযোগ করে জানতে পারি, জাফর আরও কয়েক মাস বেঁচে ছিল, শিকলবন্দি অবস্থাতেই তার কুৎসিত মৃত্যু হয়েছে। তখনও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটা। সাইদ ভাই থামলেন, সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। আমার মাথায় আর রাস্তা কভার করার তাড়া নেই, সেখানে বরং ভয় বাসা বেঁধেছে। বুঝতে পারছিলাম কেন সাইদ ভাইয়ের মন সায় দিচ্ছে না। আজকে রাতেও বৃষ্টি এবং একই হাইওয়েতে আমরা আছি। তখনও সত্য সমাপ্ত ঘটনার ভাবনা থেকে বেরোতে পারিনি। সম্বিত ফিরে পাই সাইরেনের আওয়াজে। চায়ের দোকানে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি এসে থামে। আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন পুলিশ অফিসার, কি পরিচয়, কোথায় যাচ্ছি, বসে আছি কেন। আমি মুখ ফসকে বলে ফেললাম, ডাকাতের ভয়ে এগোচ্ছি না। তখন পুলিশ অফিসার চায়ের দোকানিকে দোকান বন্ধ করার নির্দেশ দিলেন। রাত অনেক হয়েছে তাই, আর আমাদেরকে বললেন, আপনারা আমাদের গাড়ির সাথে সাথে চলেন, এগিয়ে দেই। আমি সাহস ফিরে পেলাম। আবার যাত্রা শুরু হলো আমাদের। এত ভয়ের ঘটনা শুনেও, এত কিছুর সম্ভাবনার পরেও এখনো আমরা ঘুরতে যাই। দিনে যাই, রাতে যাই, গরমে যাই, বৃষ্টিতে যাই, কনকনে শীতেও যাই, কিসের টানে। আজ এখানেই বিদায় চাই। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য, সেই সাথে পুরনো ভয়ের রাত নিয়ে বারবার ফিরে আসার জন্য। শ্রোতাদের জানাই অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য। যারা এতক্ষণ শুনলেন তাদেরও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি রাহাত বলছি ঢাকা থেকে। আমি অনেক আগে থেকেই ভূত.com এর অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার বন্ধু রাজের সাথে ঘটেছে। আসলে সে সম্পর্কে আমার ফুপাতো ভাইয়ের ছেলে হয়, কিন্তু বয়স এক হওয়ায় আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। যাই হোক, কথা না পারি আমরা চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল 2023 সালের অগাস্টের দিকে। আমরা ছিলাম তিন বন্ধু, আমি, রাজ এবং কাউসার। রাজ আর কাউসার একই বিল্ডিং এ থাকে এবং আমি তাদের পাশের বিল্ডিং এ থাকি। আমরা প্রতিদিন এখানে সেখানে আড্ডাবাজি করতাম তিনজন, হয়তো নিজেদের কারো বাসায়, না হয় নামাজ শেষে মসজিদের পাশের খোলা মাঠে। একদিন শুক্রবারে জুম্মার নামাজের সময় তিন বন্ধু একত্রিত হই। হঠাৎ আমি খেয়াল করলাম রাজ খুবই চুপচাপ এবং চিন্তিত। যে ছেলে আমাদের সাথে টুকটাক দুষ্টামি এবং হাসি মজা করে সবসময়, সে আজ এত চুপচাপ কেন? আমি রাজকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে তোর? সে চুপ করে থাকল। তখন আমি কাউসারকে বললাম, কিরে কি হয়েছে ওর? তোরা দুজন তো সারাক্ষণ একসাথে থাকিস, আর এত চুপচাপ কেন? কাউসার বলল, আরে তেমন কিছু না, হয়তো অসুস্থ, ঠিক হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না। এরপর আমরা নামাজে চলে যাই। নামাজ শেষ করে যে যার মতো বাসায় চলে যাই। পরের দিন আমি কাউসারকে কল দেই আড্ডা দেওয়ার জন্য, কিন্তু কাউসার বলল রাজের খুব জ্বর হয়েছে, আজ আর আড্ডা দেবে না। আমাকে বলল,
তুই এক কাজ কর, তুই আমাদের বিল্ডিং এ চলে আয়, আমি আর তুই রাজের পাশে থাকলে ওর একটু ভালো লাগবে।
যেই কথা সেই কাজ। আমি সোজা চলে যাই রাজের বাসায়। গিয়ে দেখি রাজ বিছানায় শুয়ে আছে এবং কাউসার রাজের পাশে বসা। আমিও রাজের পাশে বসলাম। এরপর তিনজন কথার মাঝে মেতে উঠলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাজ এই দিক ওই দিক কি যেন দেখছে। আমি রাজকে জিজ্ঞেস করলাম, কিরে কি দেখছিস আশেপাশে? সে কিছু বলল না, চুপ করে থাকল। কাউসার বলল, আমিও অনেকবার লক্ষ্য করেছি সে এদিক ওদিক কি যেন দেখে, তাকিয়ে থাকে, জিজ্ঞেস করলে চুপ থাকে। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগল। এভাবেই কেটে গেল এক মাস, কিন্তু রাজের অবস্থা দিন দিন যেন আরো খারাপ হতে লাগল। পরিস্থিতি এমন হল যে রাজ কারুর সাথে কথা বলত না, ঠিক মতো হাঁটাচলাও করতে পারত না। অনেক ডাক্তারও দেখানো হলো তাকে, কিন্তু কোনো রোগ ধরতে না পারায় এটাকে ভিটামিন জনিত রোগ বলে ভিটামিনের ওষুধ দিতে থাকল। তাও কোনো ওষুধই তার উপরে কাজ করছিল না। তখন আমি ছিলাম দশম শ্রেণীর ছাত্র, সামনে SSC পরীক্ষা থাকায় পড়াশোনার চাপে কারোর সাথে কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। তাই চিন্তা করলাম এই শুক্রবারে তিনজন আবার একত্রিত হব। পরের দিন আমি আর কাউসার রাজকে কলে এবং মেসেজ করে কোনো রেসপন্স না পেয়ে তার বাসায় গেলাম। গিয়ে দেখি রাজ বিছানায় বসে আছে, তার চোখ দুটো লাল। আমরা যে গিয়েছি তার কোনো হুঁশ নেই, তার চোখের দৃষ্টি যেন একাধারে সামনের দিকে। আমি আর কাউসার এত ডাকাডাকির পরও কোনো উত্তর দিল না। আমার একটু রাগ হল এবং আমি তার মুখ ধরে আমার দিকে ঘুরালাম। মুখ ঘুরল ঠিকই, কিন্তু তার চোখ দুটো যেন সামনের দিকে স্থির। কাউসার বলল, কিরে রাজ কি হয়েছে তোর বলতো? কি থেকে কি হয়ে গেলি? আয় আমাদের সাথে নামাজে যাবি। রাজের এই অবস্থায় তার আম্মু তাকে যেতে মানা করছিল। আমাদের কাকুতি মিনতি দেখে রাজি হয়ে গেল। রাজ ঠিক মতো হাঁটতে না পারায় আমি আর কাউসার তাকে ধরে নিয়ে যাই। এরপর আমরা উজু করে নামাজে দাঁড়াই, কিন্তু রাজ তখন অন্যদিকে ঘুরে। তখন আমরা নামাজ শুরু করিনি। আমি তাকে একটা ধমক দেই, কিরে নামাজ পড়া ভুলে গেছিস? এরপর সে ঠিকঠাক নামাজে দাঁড়ায়, কিন্তু যতবারই সে দাঁড়ানোর চেষ্টা করে ততবারই বসে পড়ে। এই অবস্থায় আমি তাকে বললাম, তুই বসে নামাজ পড়। এরপর নামাজ শেষ হয়। কাউসার এই পরিস্থিতি দেখে খুবই চিন্তিত। অনেকেই উপদেশ দিয়েছেন যেন রাজকে কোনো এক কবিরাজ বা হুজুর দেখানো হয়, কিন্তু রাজের বাবা এসবে বিশ্বাস করতেন না। উনি ভাবতেন সায়েন্সের জগতে কিসের জিনভূত। তাও সবার কথায় উনি রাজি হন কবিরাজ দেখানোর জন্য। আমাদের বংশে ছিল এক পূর্ব পরিচিত কবিরাজ, তার নাম ছিল পাঙ্গাস হুজুর। তার নামটা যেমন ছিল অদ্ভুত, তেমন রহস্যময় ছিল তার কবিরাজি। তিনি মুন্সীগঞ্জের এক গ্রামে বসবাস করতেন। কোনো এক সকালে রাজ, রাজের বাবা মা এবং আমার আরেক ফুপির ছেলে অর্থাৎ আমার ফুপাতো ভাই সাইম সেই গ্রামের জন্য রওনা দেয়। এরপর বাকি ঘটনা সাইম ভাইয়ের মুখ থেকেই জানা গেল। বলছেন, সাইম ভাই, আমরা যখন রাজকে নিয়ে গ্রামে যাচ্ছিলাম তখন সে অনেক ছটফট করতে থাকে, যেন কেউ তাকে বাধা দিচ্ছে সেখানে যাওয়ার জন্য। আল্লাহর রহমতে আমরা সেই গ্রামে কবিরাজের বাড়িতে পৌঁছাই। গিয়ে দেখি ঘরের বাইরে একজন অথর্ব বয়স্ক কবিরাজ দাঁড়িয়ে আছেন। কবিরাজের চেহারা ছিল খুবই মায়াবী, মুখ ভর্তি দাঁড়ি এবং গম্ভীর দুটো চোখ। উনি আমাদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে বললেন। এরপর কবিরাজ রাজকে একটি বৃত্ত এঁকে তার মাঝখানে বসালেন। এরপর কবিরাজ চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করতে থাকলেন। এদিকে রাজের শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। এরপর তিনি চোখ খুললেন, তার কপালে চিন্তার ছাপ। এরপর উনি বলা শুরু করলেন, আপনার ছেলের উপরে ভয়ঙ্কর কালোজাদু করা হয়েছে। এই ছেলের ভেতরে চারটি পিশাচ জিন রয়েছে যে তাকে দিন দিন শেষ করে দিচ্ছে। আমি আমার সহকারী জিনের মাধ্যমে তাদেরকে আহ্বান করার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই তারা আসতে রাজি নয়। রাজের বাবা সব শুনে প্রচণ্ড রাগে তাকে গালাগালি শুরু করলেন। এই কবিরাজ টাকা খাওয়ার দাম দেয় আমার ছেলের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার ছেলে সুস্থই আছে, তার ভালো ডাক্তারের প্রয়োজন কবিরাজ নয়। এরপর তারা রাজকে নিয়ে ঢাকায় চলে আসে। এই ঘটনার কয়েকদিন পর রাজ রক্ত বমি করতে শুরু করে। এরপর তাকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। আমি আর কাউসার সিদ্ধান্ত নিয়েই স্কুল শেষ করে তার সাথে দেখা করতে যাব। স্কুলের ছুটি হয়, আমরা সোজা চলে যাই হাসপাতালে। গিয়ে দেখি রাজ সোজা হয়ে শুয়ে আছে বিছানায়, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যেন রাজ না, জীবন্ত এক কঙ্কাল। তার এই অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। চোখ মুছতে মুছতে তার সামনে গেলাম। আমাকে আর কাউসারকে দেখে সে একটু হাসল। এরপর আমাদের আঙুলের ইশারায় কাছে ডেকে শান্ত গলায় বলল,
ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না।
আমি বললাম, কে তোকে কষ্ট দেয়, কার কথা বলছিস তুই? কাউসারও একই প্রশ্ন করল, কিন্তু সে কিছু বলল না। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল, হাতে স্যালাইন, পাশে রাখা বাক্স ভর্তি ঔষধ। তারপরও সুস্থতার কোনো লক্ষণ নেই। তার বাবা মাও যেন হাল ছেড়ে দিয়েছে। এরপর আমরা তাকে বিশ্রাম করতে বলে চলে আসি। এত কিছু হওয়ার পর আমি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। রাজের এই অবস্থা আমি যেন মেনে নিতে পারছিলাম না। এসব দেখে আমার আম্মু সিদ্ধান্ত নেয় গ্রামে যাবে আমাকে নিয়ে। গ্রামীণ পরিবেশে থাকলে হয়তো আমার মনটা একটু ভালো হবে। পরের দিন আমি গ্রামে চলে যাই। তিন চার দিন ভালোই যাচ্ছিল এবং কাউসারের মাধ্যমে জানতে পারি রাজেরও কিছুটা উন্নতি হয়েছে স্বাস্থ্যের। কিন্তু কথায় আছে না, সুখ বেশিক্ষণ থাকে না। নভেম্বরের 27 তারিখের ঘটনা। আমি দুপুরে ভাত খেতে বসি, হঠাৎ কাউসারের কলে আমার চোখ দুটো মোবাইলের দিকে যায়। কলটা আমি রিসিভ করে কাউসারের মুখে যা শুনলাম তা শুনে আমার হাত থেকে ভাতের প্লেট পড়ে যায়।
দোস্ত, রাজ আমাদের ছেড়ে চলে গেছে রে।
ঠোঁট কাঁপতে কাঁপতে আমি উত্তরে বললাম,
কি? তুই কি দিন দুপুরে আমার সাথে মজা করছিস?
আমি মজা করছি না। সকালে রাজের আম্মু কল দিয়েছিল আমার আম্মুকে, উনি কাঁদতে কাঁদতে বলল রাজের অবস্থা নাকি খুব খারাপ, তার নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এটা বলে তিনি কল রেখে দেন। তুই টেনশন করবি বলে তোকে জানাইনি। এরপর আমি আর আম্মু সোজা চলে গেলাম হাসপাতালে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি কয়েকজনের কান্নার শব্দ পাই, তারা হুড়ো করে উপরে উঠি, দেখি রাজের নিথর দেহ বিছানায় পড়ে আছে, আর তার বাবা মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে, কেন চলে গেলি আমাদের ছেড়ে, এসব বলে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তোকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না।
এদিকে কাউসারের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তাহলে এটাই কি আমাদের বন্ধুত্বের শেষ অধ্যায়? এসব ভাবতে ভাবতে আমি সেখানেই জ্ঞান হারাই। যখন আমার চোখ খুলল দেখলাম পাশে আম্মু বসে কান্না করছে, আরো কয়েকজন যারা রাজকে চিনত তারাও কান্না করছে। আমি উঠে বসলাম, কাঁদতে থাকলাম। আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, থাক বাবা, কাঁদিস না, মানুষের মৃত্যু কখন হয় কেউ জানে না। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, এখন রাজ কোথায়? আম্মু বলল, আমি ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই তোর বাবা কল দিল, বলল ঢাকা আসতে হবে না, ঢাকায় রাজের জানাজা পড়িয়ে তাকে নিয়ে সোজা গ্রামে আসবে। যেহেতু রাজ আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, তাই তাদের গ্রাম আমাদের গ্রাম একই ছিল। এদিকে কাউসার আমাকে জানিয়ে দিল সে অ্যাম্বুলেন্সে করে রাজের সাথে গ্রামে আসছে। আমি অপেক্ষা করতে থাকলাম, কিন্তু এই অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। নিজের বন্ধুকে এভাবে মৃত অবস্থায় দেখব তা কোনোভাবে মানতে পারছিলাম না। রাত 7টায় অ্যাম্বুলেন্স পৌঁছালো, সাথে 3-4টে গাড়িও ছিল। আমি দৌড়ে গেলাম অ্যাম্বুলেন্সের কাছে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে কাউসার বেরিয়ে এলো। সে আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রাজ আমাদের ছেড়ে চলে গেছে রাহাত। আমি ওকে ধরে কাঁদতে লাগলাম। এরপর রাজের মৃতদেহ গাড়ি থেকে নামানো হলো, নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখা হলো যেন শেষবারের মতো সবাই একবার হলেও তাকে দেখতে পারে। চারিদিকে কান্নার মহল। এদিকে আমি আর কাউসার মাথা নিচু করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাজের মামি মুখে হাত দিয়ে সেই মৃতদেহের দিকে তাকিয়ে এক অলৌকিক হাসি হাসছেন। আমি কিছুটা অবাক হলাম, কি ব্যাপার, উনি এভাবে হাসছেন কেন? তখন আমি এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিলাম না, কারণ আমার বন্ধুর এই অবস্থা যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এরপর রাজের খাটিয়া ধরে ওঠানো হয়, পাশের এক কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। আমি আর কাউসারও পেছনে পেছনে চললাম। রাজকে কবর দিয়ে মোনাজাত শেষ করলাম। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু এরপর আমি আর কাউসার যে অভিজ্ঞতার শিকার হই সেটা না শুনলেই নয়। প্রচুর রাত হয়ে যাওয়ায় কাউসার ও তার পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে যায়, কিন্তু বন্ধু হারানোর বেদনায় আমি কাউসারকে আমার সাথে রেখে দিই। রাজের এই করুণ অবস্থায় দুজনে একসাথে থাকাই ভালো। এরপর আমি আর কাউসার বাসায় চলে যাই। রাত তখন 11টা। আপনারা হয়তো জানেন গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কিন্তু আমার আর কাউসারের ঘুম যেন কেউ কেড়ে নিয়েছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে রাজ চোখের মাঝে ভাসছে। তখন কাউসার বলল, দোস্ত আমার ঘুম আসছে না, রাজকে খুব মিস করছি। কি থেকে কি হয়ে গেল, কয়েকদিন আগেও আমরা তিনজন একসাথে ছিলাম, আর এখন সে আমাদের রেখে একা চলে গেল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, মানুষ মরণশীল, সবারই একদিন না একদিন মরতে হবে, এক কাজ করি চল, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাজের কবর জিয়ারত করি। কাউসার বলল, ঠিক আছে। যেভাবে সেভাবে রাতটা কাটালাম, দুজনের ঘুম আসেইনি। রাত 4টা বা 4:30 হবে, একটু পরে ফজরের আজান দেবে। আমি কাউসারকে বললাম, একটু পরে তো আজান হবে, বাইরে গিয়ে অজুটা সেরে নেই চল। তখন সবাই ঘুমে, আমরা আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের বাড়ির একটা বর্ণনা দিই। আমাদের গ্রামটা ছিল অনেক বড়,
চারিদিকে বাড়িঘর, ফসল, জঙ্গল আর নদীনালা। আমাদের ঘরটা ছিল একদম পেছনের দিকে, তার ডান পাশে ছিল একটা ওয়াশরুম, আর ডান পাশের সামনের দিকে মুখ করে একটা কুড়ে ঘর বা পাকঘর। তো আমরা ঘর থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমের দিকে গেলাম, অজু শেষ করলাম। যেই না অজু শেষ করে বের হলাম, কাউসার ভীত গলায় আমাকে বলল,
রাত, ওই ঘরের জানলার দিকে দেখ, রাজ দাঁড়িয়ে আছে।
আমিও সেই কুড়ে ঘরের জানলার দিকে তাকালাম, আমার আত্মা হিম হয়ে এল। দেখি সত্যিই সেই ঘরের ভেতরে রাজ দাঁড়িয়ে আছে। এরপর রাজ আর্তনাদ করে উঠল,
দোস্ত, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তোদের অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে দেয়নি, আমাকে ভয় দেখিয়ে রাখত, কষ্ট দিত।
আমি সুরা পড়তে পড়তে কাউসারের হাত ধরে দৌড়তেই এক দৌড়ে সোজা ঘরে ঢুকে যাই। রুমে গিয়ে দুজনেই হাঁপাতে থাকি। কাউসার বলল,
কি দেখলাম এটা আমরা, এটা কি সত্যি নাকি হ্যালুসিনেশন? রাজকে আমাদের কিছু বলতে চেয়েছিল।
আমি বললাম, এটা খারাপ কিছু হতে পারে, চল এক কাজ করি।
তোর মনে আছে সেই পাঙ্গা সুজুরের কথা, যে কিনা রাজের চিকিৎসা করতে চেয়েছিল কিন্তু রাজের বাবা তাকে বাধা দিয়েছিল?
কাউসার বলল,
হ্যাঁ তো।
আমি বললাম, চল তাহলে নামাজ শেষে আমরা তার কাছে যাই, সত্যি ঘটনাটা শুনি। কাউসার বলল,
ঠিক আছে, আমরা এখন আর বের হব না, একদম আজান দিলে বের হব।
এরপর আজান হল, পরে আমরা বের হলাম। কাউসার বলল,
কিরে দেখ, কুড়ে ঘরের জানলা তো বন্ধ।
সাহস হচ্ছিল না, তাও কুড়ে ঘরের দিকে তাকিয়ে দেখলাম, আসলে তো কুড়ে ঘরের জানলা তো বন্ধ, তাহলে কি আমরা ভুল দেখেছি? এসব ভাবতে ভাবতে দুজনে চলে গেলাম মসজিদে। এরপর নামাজ শেষে সোজা রওনা হলাম পাঙ্গা সুজুরের উদ্দেশ্যে। যেতে আমাদের বেশি সময় লাগেনি, গিয়ে দেখি হুজুর নামাজ শেষ করে ঘরের বাইরে দাঁড়িয়ে তাসবি পড়ছেন। আমাদের দেখে উনি আমাদের উদ্দেশ্য করেই বললেন,
তোমরা রাজের জন্য এখানে এসেছ তাই না? আমি জানতাম সে আর বাঁচবে না।
আমি বললাম, আপনি কি করে জানতেন হুজুর? উনি বললেন,
তোমরা দুইজন ঘরে এসো, আমি বলছি।
এরপর আমরা ঘরে গিয়ে বসলাম। উনি বলা শুরু করলেন,
হিংসার লোভ এমন এক জিনিস যা মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা সে কখনো কল্পনাও করে না। রাজকে যখন আমার কাছে নিয়ে আসা হয় তখন আমি অনেক তথ্যই জানতে পারি আমার জিনদের মাধ্যমে, কিন্তু আমার পুরো কথা শোনার আগেই রাজের বাবা রেগে যায়, তাকে নিয়ে চলে যায়।
আমি বললাম, কি ছিল সেই অজানা তথ্য হুজুর? হুজুর বললেন,
রাজকে চার জিন দিয়ে বান মারা হয়েছিল, আর এই বান মেরেছিল আর কেউ না, তার মামার বউ, অর্থাৎ তার মামি।
কাসার বলল, তার মামি? কিন্তু রাজ কি ক্ষতি করেছিল তার মামার?
রাজ কোনো ক্ষতি করেনি, রাজ ছিল তার মায়ের বংশের দিক থেকে একমাত্র ছেলে সন্তান। রাজের মামা ছিল দুইজন এবং খালা একজন, প্রত্যেক ঘরে দুই এক করে মেয়ে সন্তান রয়েছে। রাজ একমাত্র পুত্র সন্তান হওয়ায় রাজের রানী রাজকে খুবই ভালোবাসতেন, রাজকে নতুন জামা কাপড় ছাড়া আরো অনেক কিছু দিতেন। ব্যাপারটা ভালো লাগেনি মামের, তার দুটো মেয়ে সন্তান থাকা সত্ত্বেও তার শাশুড়ি কখনো তাদের দিকে তাকিয়েও দেখত না। হিংসায় এরপর রাজের মামি সিদ্ধান্ত নেন এই ছেলের কিছু একটা করবেন। এরপর তিনি শয়তান কবিরাজের খোঁজ পান এবং তাকে দিয়ে বান মারেন। এখানে রাজের চুল আর তার জামার টুকরো, খাবারের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। তোমরা হয়তো লক্ষ্য করেছিলে যে রাজের দেখার দৃষ্টি শুধুমাত্র সামনের দিকেই ছিল, কারণ চার পিশাচ তার দৃষ্টির চারপাশে থাকত। এই কালো জাদু এতটাই শক্তিশালী ছিল যে কেউ এর চিকিৎসা করতে পারবে না। আমি চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু তার আগেই রাজের বাবা চলে যান।
এসব শুনে আমি আর কাউসার নিজেদের কান্না ধরে রাখতে পারলাম না। আহারে, কতই না কষ্ট পেয়েছে রাজ। হুজুর বললেন,
কেঁদো না বাবা, কালো জাদু যতটা ভয়ঙ্কর তার পরিণতি ততটা নির্মম, আল্লাহ বিচার করবেন।
এরপর আমি আর কাউসার বাসায় চলে আসি। এই কথা আমরা কাউকে জানাইনি, আর বছর ধরে এই রহস্য আমি আর কাউসার বুকে চেপে ধরে রেখেছি। মাধ্যমে সবাই জানতে পারবে। আমি আর রাহাত এখন মিডল ইস্টের কোনো এক দেশে পড়াশোনা করছি। আমি নিয়মিত ভূত ডট কমের একজন শ্রোতা। হঠাৎ রাজের কথা মনে পড়ায় লিখতে বসলাম। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আমি মন থেকে চাই এই ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান। আজ প্রথমবার লিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই রাসেল ভাই আমাকে জানিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে, আর কবে প্রচার করা হবে এটিও দয়া করে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাই রাজের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। খুব চমৎকার লেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। কিন্তু লেখাটা চমৎকার বললাম, আপনি লিখেছেন চমৎকার, কিন্তু যে ঘটনাটি আপনি বললেন তা হৃদয় বিদারক। আমি টের পাচ্ছিলাম যখন আপনি লিখছেন তখনও কষ্ট পাচ্ছেন, এবং আমার মনে হয় যারা ঘটনাটা শুনলেন তারাও কষ্ট পেয়েছেন ভয়ের পাশাপাশি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ইমেইলের পরে এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি যে ব্যক্তি শেয়ার করেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই পরিচয় পর্বের ইতি টেনে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। ঘটনাটি আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি আর আমার স্ত্রী দুজনেই নিজেদের মতো করে একটু আড়াল আর শান্তিতে জীবনযাপন করতে খুব পছন্দ করি। বাইরের জগতের কোলাহল হইচই থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের এই সাজানো গোছানো শান্ত জীবনে হঠাৎ করে একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো একটা বিশাল ঝড় নেমে আসে। আমার সাথে সম্পূর্ণ অপ্রত্যাশিত আর আকস্মিক একটা শারীরিক সমস্যা দেখা দিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগটিকে বেলস পালসি বলা হয়। এটা মূলত মানুষের স্নায়ুর একটা অত্যন্ত জটিল সমস্যা। এই রোগে আক্রান্ত হলে মানুষের মুখের যে কোনো এক পাশ সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায়। সেটা ডান দিক হতে পারে বা বাঁ দিক। মুখের পেশিগুলো আর কাজ করে না, যার কারণে চেহারাটা এক অদ্ভুত আর বিকৃত আকার ধারণ করে। এই রোগটা আসলে বেশ পরিচিত, সমাজের বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সাথে এরকম একটা শারীরিক সমস্যা ধরা পড়ে যায় মাঝে মাঝেই। আমার মায়ের জীবনেও এমন একটি সমস্যা ছিল। মায়ের সেই কষ্টের দিনগুলোর কথা যখন আমার মনে পড়ে তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। আমি নিজের চোখে দেখেছি তিনি কতটা কষ্ট পেয়েছেন। আসলে এই ব্যাপারটা সত্যি ভীষণ মানসিক আঘাতের একটা বিষয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। যখন তাদের সাথে এমন কিছু ঘটে তখন তাদের মানসিক অবস্থাটা কতটা বিপর্যস্ত হতে পারে তা বাইরে থেকে অনুমান করাও খুবই কঠিন। কিন্তু যখন এই রোগ আমার নিজের শরীরে বাসা বাঁধল তখন আমার মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে আমি নিজেকে গুটিয়ে একেবারে একটা খোলসের ভেতরে আবদ্ধ করে ফেলেছিলাম। আমি মানুষের সামনে যাওয়া বন্ধ করে দিলাম, কারণ আমি জানতাম এই রোগের তাৎক্ষণিক কোন জাদুকরের চিকিৎসা নেই। পরিচিত অনেক মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এর জন্য নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়। এই থেরাপি অনেক দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে। আমার সাথে যখন এই ঘটনাটা ঘটল, তখন আমি এই বিষয়ে আগে থেকে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমাদের পরিবারের ভেতরেও আগে থেকে এমন কোনো প্রস্তুতি বা আলোচনা ছিল না যে এমন একটা বিপদে পড়লে আমাদের কি করতে হবে। তাই এই আকস্মিক বিপর্যয়ে আমি মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমার নিজের যে ব্যবসা ছিল সেখানেও আমি আগের মতো সময় দিতাম না। আমি চরমভাবে অন্তর্মুখী হয়ে গিয়েছিলাম। কারো সাথে কথা বলতে ভালো লাগতো না। সারাদিন রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকতাম। আমার স্ত্রী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আমার কানে কোনো কথাই যেন ঢুকত না। নিজেকে খুব অসহায় লাগত। আমাদের সংসারের অবস্থা তখন এমন যে আমার ছেলেমেয়েরাও বেশ বড় হয়ে গিয়েছে। তারা এখন টিনেজার, তাদের নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা তৈরি হয়েছে। তারা আমার এই ক্রমাগত অবনতি আর মানসিক বিষাদ লক্ষ্য করেছিল খুব ভালোভাবেই। একদিন রাতের বেলা আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। খাবার টেবিলে পিনপতন নিরবতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করেই আমার ছেলেমেয়েরা আমাকে খুব সিরিয়াস ভাবে একটা কথা বলল, বাবা তোমার এখন ঘরে এভাবে অলস বসে থাকার কোনো প্রয়োজন নেই। বড় ছেলে আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তার চোখে মুখে একটা জেদ। সে বলল, তোমার এই একঘেয়েমি আর হতাশা কাটানোর জন্য কিছু একটা করা উচিত, এভাবে দিনের পর দিন নিজেকে শেষ করে দিচ্ছ কেন? আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম, কোনো উত্তর দিলাম না। তারা আবার কথা বলতে শুরু করল। আমি তখন তাদের বললাম, কিন্তু আমি তো এখন আমার আগে সেই ব্যবসায়িক কাজগুলো ঠিক মতো করতে পারবো না। আমার এই চেহারায় আমি কিভাবে মানুষের সামনে যাব? মানুষ দেখলে কি ভাববে? আমার কথায় তারা যেন একটুও দমল না। তারা আমাকে উৎসাহ দিয়ে বলল, বাবা তুমি তোমার দৈনন্দিন জীবনের সেই চেনা ছকের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন কোনো একটা কাজের কথা চিন্তা করো না। এমন কোনো কাজ যেখানে তোমার সরাসরি আগের ক্লায়েন্টদের সাথে সেভাবে ডিল করতে হবে না, কিন্তু তোমার সময়টাও ভালো কাটবে। একটু তো মানুষের মাঝে যেতেই হবে, নইলে তো তুমি পাগল হয়ে যাবে। তাদের এই কথাগুলো আমার মনের ভেতর গভীরভাবে কেঁদে গেল। আমি তাদের বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই প্রস্তাব নিয়ে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করব। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন খুব ভোরে আমি ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠলাম। ভালোভাবে উজু করে অত্যন্ত প্রশান্ত মনে ফরজ নামাজ আদায় করলাম। নামাজের পর আল্লাহর কাছে দুই হাত তুলে অনেকক্ষণ দোয়া করলাম। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন তিনি আমার এই মানসিক অস্থিরতা দূর করে দেন আর আমাকে একটা সঠিক পথের সন্ধান দেন। নামাজের পর আমার মনে হল একটু কম্পিউটারে বসা যাক। আমি আমার কম্পিউটারের সামনে বসলাম, ইন্টারনেটে বিভিন্ন ধরনের চাকরির খোঁজ করতে শুরু করলাম। আমি সার্চ ইঞ্জিনে সাধারণ চাকরির বদলে সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরি লিখে সার্চ দিলাম। হঠাৎ করেই আমার চোখের সামনে একটা চাকরির বিজ্ঞাপন ভেসে উঠল, যা দেখে আমি বেশ অবাক হলাম। বিজ্ঞাপনটা ছিল একটা গাড়ি চালানোর কোম্পানির। বিজ্ঞাপনে দেওয়া তাদের ঠিকানা ছিল সিডনি। জি হ্যাঁ, আমি আমার পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে থাকতাম। আমার কাছে বিজ্ঞাপনটা পড়ে খুব আকর্ষণীয় মনে হল। সেখানে খুব সুন্দরভাবে লেখা ছিল তাদের ক্লায়েন্ট হচ্ছেন সমাজের একেবারে উচ্চবিত্ত এলিট ক্লাসের মানুষ। এই সমস্ত ভিআইপি আর এলিট ক্লাসের মানুষদের জন্য তারা অত্যন্ত বিলাসবহুল আর অভিজাত সার্ভিসের প্রয়োজন হয়। এই চাকরির মূলটা একটা পার্ট টাইম কাজের সুযোগ হিসেবে দেওয়া হয়েছিল, যা আমার বর্তমান অবস্থার সাথে একেবারে মানানসই ছিল। আমি নিজের মনে ভাবলাম, এটা তো খুব চমৎকার একটা সুযোগ, আমি ঠিক এরকম একটা কাজের জন্য আবেদন করব। আমি ঠিক এরকম একটা কাজের জন্য আবেদন করব ভেবে আমি সেখানে অ্যাপ্লাই করার চিন্তা করলাম। আমি এই কাজটা নিয়ে ভেতরে ভেতরে বেশ উত্তেজিত আর আনন্দিত অনুভব করছিলাম। জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে আমার জীবনে, সেটা নিয়ে আমি বেশ উৎসাহিত ছিলাম। জীবনে নতুন কিছু একটা করার তাড়না আমার বুকের ভেতরে ভালো মতোই কাজ করছিল। আমি যখন আমার এই নতুন চাকরির পরিকল্পনার কথা আমার ছেলে মেয়েদের জানালাম, তখন তারা আমাকে নিয়ে নানা ধরনের মজার গল্প বলতে শুরু করল। তারা হাসাহাসি করে বলতে লাগলো, আমি হয়তো কোনো বিশাল ধনকুবেরের গাড়ি চালাবো। আমি তাদের বললাম, আমি তো কেবল একজন ড্রাইভার হিসেবে কাজ করব, আমি শুধু তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেব। তখন আমার এক ছেলে মজা করে বলল, বাবা তুমি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তাদের সাথে হয়তো এক টেবিলে বসে খাবার খাবে, কিন্তু তারা হয়তো তোমার চেয়ে কম উপার্জন করবে। আমার ছেলের এই কথা বলার পেছনে অবশ্য একটা কারণ ছিল। আমি কিছুক্ষণ আগে বলেছি আমি নিজে একটা বিজনেস করতাম, সেই বিজনেসে যাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই বিজনেস থেকে আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো ইনকাম হতো, তাই বলাই যায় আমি যাদের সাথে বসে খাবার খাবো হয়তোবা তাদের মধ্যে অনেকের ইনকাম আমার থেকে বেশ কম হবে। আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম, তোমরা কি পাগল হয়ে গেলে? তোমরা কি আমার চেহারা দিকে ভালো করে তাকিয়েছ? আমার মুখের এক পাশ তো পুরো অবশ হয়ে একদিকে বেঁকে আছে। আমার সাথে তারা কথা বলবে তো দূরের কথা, আমাকে হয়তো ঠিকমতো খেয়ালই করবে না। তখন আমার ছেলে আমার কাছে এসে আমার হাত ধরল, আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা তোমার মুখ তো আগের চেয়ে এখন অনেকটাই ভালো দেখাচ্ছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, তুমি শুধু তোমার কাজ করে যাও, দেখবে আস্তে আস্তে আল্লাহর রহমতে তোমার মুখ তো ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার জন্য ভালো কিছুই করবেন ইনশাআল্লাহ। আমি তখন বুঝতে পারলাম সে হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বলেছে, কিন্তু ছেলেটার মনের ভেতরে আমাকে নিয়ে অনেক ভালোবাসা কাজ করছিল, তাই তার এই কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। আমি মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হ্যাঁ আমি এই কোম্পানিটির জন্য কাজ করব। এরপর আমি সেই কোম্পানিতে যোগ দিলাম। আমাদের মূল কাজ ছিল কোম্পানির নিজস্ব কিছু নির্দিষ্ট ভিআইপি ক্লায়েন্টদের সেবা দেওয়া। এই ক্লায়েন্টরা হয়তো কোনো বিশাল পার্টিতে যাবেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে এয়ারপোর্টে যাবেন। আমাদেরকে সেই বিলাসবহুল গাড়িগুলো চালিয়ে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে হবে। তবে এই কাজের মধ্যে একটা বিশেষ বিষয় ছিল, কোম্পানি এই বিলাসবহুল গাড়িগুলো দিনরাত 24 ঘন্টাই রাস্তায় চালানোর জন্য বলত। বিভিন্ন শিফটে আমরা ড্রাইভাররা কাজ করতাম। ক্লায়েন্টদের ডিউটির মাঝখানে যে গ্যাপ তৈরি হতো সেই গ্যাপগুলো পূরণ করার জন্য আমাদের একটা বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছিল। এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে আমাদের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। কোম্পানির নির্দেশে ছিল আমরা যখন কোনো এলিট ক্লায়েন্টের ডিউটিতে থাকব না, তখন সেই ফাঁকা সময়ে আমরা রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে সাধারণ যাত্রীদের সেবা দেব। এর মাধ্যমে কোম্পানির বিলাসবহুল গাড়িগুলো যেমন বসে থাকবে না, তেমনি যাত্রীরাও সর্বোচ্চ স্তরের বিলাসবহুল সার্ভিসের অভিজ্ঞতা পাবেন। অত্যন্ত ধনী আর প্রভাবশালী মানুষদের বিশাল বিশাল সব প্রাসাদের মতো বাড়িতে আমার যাতায়াত ছিল। এই এলাকাগুলো একটা বড় সুবিধা ছিল, সেখানে রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকত আর কোনো ধরনের ট্রাফিক জ্যামের ঝামেলা ছিল না। শুধুমাত্র ওই নির্দিষ্ট অভিজাত এলাকার বাসিন্দারাই সেই রাস্তাগুলো ব্যবহার করতেন। এই এলাকাগুলোর পরিবেশ ছিল অত্যন্ত শান্ত আর কোলাহলপূর্ণ। আমি একদিন এরকমই একটা শান্ত আর নির্জন এলাকায় আমার গাড়ি নিয়ে পৌঁছে গেলাম। গন্তব্যে পৌঁছানোর পর আমি বেশ কিছুক্ষণ ধরে আশেপাশের পরিবেশটা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি আমার গাড়ির নেভিগেশন সিস্টেম দিয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম আমার যাত্রীরা ঠিক কোন জায়গা থেকে আমার গাড়ির দিকে আসছেন। জিপিএস স্ক্রিনে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যাত্রীরা কোনো বাড়ি থেকে আসছেন না, বরং তারা এমন একটা জায়গা থেকে আসছেন যা সাধারণত মানুষের চলাচলের জায়গা নয়। জিপিএস দেখাচ্ছিল তারা পানির দিক থেকে আসছেন, মানে কোনো লেক বা নদীর দিক থেকে। আমি মনে মনে ভাবলাম জিপিএস হয়তো মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে লোকেশন ভুল দেখাতেই পারে। আমি দেখলাম রাস্তার ঠিক ওই জায়গাতেই শেষ প্রান্ত, এরপরে আর কোন রাস্তাও নেই। আমি সেখানে আমার গাড়ির ইঞ্জিন চালু রেখে যাত্রীদের জন্য অপেক্ষা করতে লাগলাম। চারপাশ একদম নীরব, একটা পাতা পড়ার শব্দ হলেও কানে এসে বাজে। আমি যাত্রীদের দেওয়া ফোন নম্বরে বেশ কয়েকবার কল করলাম, কিন্তু কেউ ফোন রিসিভ করছিল না। যেহেতু আমাকে রাইড শেয়ারিং অ্যাপে অপেক্ষার জন্য আলাদা চার্জ দেওয়া হচ্ছিল, তাই আমি কোনো বিরক্তি প্রকাশ না করে শান্তভাবে গাড়ির ভেতরে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম অন্ধকার ফুঁড়ে মোট ছয়জন মানুষ আমার গাড়ির দিকে এগিয়ে আসছেন। এই ছয়জনের মধ্যে তিনজন ছিলেন বেশ বয়স্ক বৃদ্ধ মহিলা, একজন ছিলেন মধ্যবয়স্ক মহিলা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সাথে একজন ছোট বাচ্চা। তারা ঠিক সেই জায়গাটি থেকে আসছিলেন যেখান থেকে জিপিএস আমাকে তাদের লোকেশন দেখাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম এই এলাকায় অনেক ধনী মানুষ, তাদের বিলাসবহুল নৌকায় রাতভর পার্টি করেন, হয়তো হয়তো এরাও এমন কোন পার্টি শেষ করে এখন বাড়ির দিকে ফেরার জন্য আমার গাড়ি ভাড়া করেছে। আমি আমার গাড়ির দরজা খুলে বাইরে বের হলাম যাত্রীদের স্বাগত জানানোর জন্য। আমি তখন দেখলাম সেই তিনজন বৃদ্ধা মহিলাকে খুব কাছ থেকে দেখলাম। আমি আগেই বলেছি সেখানে একজন পুরুষ মানুষও ছিলেন, তবে তার শারীরিক গঠন ছিল খুব ছোট আর অস্বাভাবিক। আমি কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলছি না, কিন্তু তার চেহারাটা সত্যি অত্যন্ত ক্ষুদ্র আর অদ্ভুত ছিল। চোখ দুটো কেমন যেন কোটরে ঢোকানো, চামড়া ঝুলে পড়েছে। ভদ্রতার খাতিরে আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমার গাড়িতে এতজন মানুষের বসার মতো পর্যাপ্ত জায়গাও তো ছিল না। আমি অত্যন্ত বিনীতভাবে তাদেরকে বললাম, আমার এই গাড়িতে শুধুমাত্র চারজন যাত্রী বসার জায়গা আছে, আমি আপনাদের সবাইকে এই গাড়িতে তো নিতে পারবো না, আপনাদেরকে অন্য একটা গাড়ি ভাড়া করতে হবে যদি আপনারা সবাই একসাথে যেতে চান। তখন তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে সিদ্ধান্ত নিলেন ওই তিনজন বৃদ্ধা মহিলা আমার গাড়িতে করে গন্তব্যে যাবেন, আর বাকিদের জন্য আরেকটি গাড়ি রাখা হবে। যে মধ্যবয়স্ক মহিলাটি সম্ভবত রাইডটি বুক করেছিলেন তিনি এই সিদ্ধান্তটি আমাকে জানালেন। আমি তাদের সিদ্ধান্তে সম্মতি দিয়ে বললাম, আপনারা তিনজন অনুগ্রহ করে গাড়িতে উঠে বসুন, আমি আপনাদের গন্তব্যে রওনা হই। যত তাড়াতাড়ি রওনা দেব তত তাড়াতাড়ি তো পৌঁছাব। এরপর ওই তিনজন বৃদ্ধা মহিলা আমার গাড়ির পেছনের সিটে গিয়ে বসলেন। আমি গন্তব্যের দিকে গাড়ি চালাতে শুরু করলাম। আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের একটা অত্যন্ত কড়া নিয়ম শেখানো হয়েছিল, আমরা যাত্রীদের সাথে অযথা কোনো ব্যক্তিগত আলাপ করব না। তাই আমি অত্যন্ত মনোযোগের সাথে গাড়ি চালাতে শুরু করলাম। পেছনের সিটে বসে থাকা ওই তিনজন বৃদ্ধা মহিলা নিজেদের মধ্যে অনর্গল কথা বলতে যাচ্ছিলেন। তারা তিনজন ক্রমাগত একজন মৃত পুরুষ মানুষকে নিয়ে হয়তোবা কথা বলছিলেন। আমি তাদের ভাঙা ভাঙা কথায় সেটাই বুঝতে পারছিলাম। তারা এমনভাবে কথা বলছিলেন যেন লোকটি এখনো জীবিত আর তাদের সাথেই আছেন। তারা বলছিলেন লোকটি যদি এখন এখানে উপস্থিত থাকত তাহলে সে এই পরিস্থিতিটাকে কিভাবে সামলাত। তারা ওই লোকটার আচার ব্যবহার আর ভদ্রতা নিয়ে অত্যন্ত প্রশংসা করছিলেন। তারা বলছিলেন, আরে মানুষটা যদি আজ থাকত কত সুন্দর করে না সব গুছিয়ে রাখত, ও তো আর দশজনের মতো ছিল না, খুবই রেসপন্সিবল ছিল, খুবই ভালো ছিল, নিজের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করত। তারা বলছিলেন লোকটি নাকি একজন অত্যন্ত পরহেজগার, নামাজি আর সৎ মানুষ ছিলেন। তাদের এই কথাগুলো শুনে আমার মনেও লোকটির প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গেল। মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার কর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকে, এ কথা যত সত্য, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে একটা অত্যন্ত অদ্ভুত আর অস্বাভাবিক ব্যাপার আমি লক্ষ্য করলাম। লুকিং গ্লাসে তাদের দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তারা তিনজনই ছিলেন অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, তাদের চামড়া সাদাটে আর প্রাণহীন ছিল। তাদের দেখে আমার মনে হলো এদের বয়স নিশ্চয়ই অনেক বেশি হবে। আমি ভাবলাম এদের বয়স হয়তো 90 বা 95 বছর হবে, কিন্তু তাদের শরীর দেখে মনে হচ্ছে এক বিন্দুও রক্ত তাদের শরীরে যেন অবশিষ্টই নেই। তারা যখন আমার গাড়িতে উঠে বসেছিল আর আমি ইঞ্জিন চালু করে গাড়ির সামনের দিকে এগিয়ে নিচ্ছিলাম, তখন তাদের মধ্যে একজন মহিলা অত্যন্ত ধীর আর নিস্তেজ গলায় আমাকে ডাকলেন, এই যে ছেলে। গলাটা এমন ছিল যেন মনে হল কোনো অনেক গভীর কুয়া থেকে আওয়াজটা ভেসে আসছে, কেমন যেন একটা রিভার্ভ হচ্ছে। তিনি বললেন, তুমি কি আমাদের একটা ছোট উপকার করবে? তুমি কি অনুগ্রহ করে গাড়িটা একটু ধীরে চালাবে? আমি একটু অবাক হলাম, রাস্তার অবস্থা তো বেশ ভালো, কোনো এপ্রতিপ্রত নেই। আমি বললাম, কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে কি? তখন তিনি অত্যন্ত করুণ স্বরে বললেন, আমাদের শরীরের হাড়গোড়গুলোতে অনেক ব্যথা করছে, সামান্য ঝাঁকুনি লাগলেই খুব কষ্ট হয়। তার কথা শুনে আমি অত্যন্ত সম্মান নিয়ে আর বিনয়ের সাথে তাদের বললাম, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা সম্পূর্ণ নিরাপদ হাতে আছেন। আমি গাড়ি এমনভাবে চালাব যেন আপনাদের বিন্দুমাত্র কোনো ঝাঁকুনি অনুভবই না হয়, আপনারা চিন্তা করবেন না। যখন আমরা গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেলাম, তখন হঠাৎ করে তাদের পেছনের সিটের আলোচনা সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিল। তাদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে তারা এতক্ষণ ধরে যে পুরুষ মানুষটি নিয়ে বর্তমান কালে কথা বলছিলেন, আসলে সেই লোকটি অনেক বছর আগেই হয়তো মারা গেছেন, আর যে বয়স্ক মহিলাটি তাদের গাড়িতে তুলে দিয়ে বিদায় নিয়েছিলেন তার সম্পর্কেও তারা কিছু অদ্ভুত কথা বলছিলেন। আমি আসলে সেই কথাগুলোর মানে এখন পর্যন্ত বুঝতে পারিনি, তিনি কেন এই কথা বলেছিলেন। তবে আপনাদেরকে যদি বলি তার কথাগুলো, তবে আপনারাও অবাক হতে বাধ্য। তার কথাগুলো ছিল এমন, যাক বাবা বাঁচা গেল, ওই মহিলাটি তো আগেই গাড়ি থেকে নেমে গেছে, আর এই লোকটি তো বহু বছর আগেই মারা গেছে, তাই সবকিছু ঠিকই আছে। তাদের এই অদ্ভুত কথাগুলো শুনে আমি ভেতরে ভেতরে প্রচন্ড চমকে উঠলাম। আমি তাদের কথার মানে কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কেন জানি না আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আমার পেশাদারিত্ব বজায় রাখলাম, কোনো প্রতিক্রিয়াই দেখালাম না, জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আমি শান্তভাবে গাড়িটা নির্দিষ্ট গন্তব্যে থামালাম। তারা তিনজন গাড়ি থেকে নেমে অত্যন্ত ধীর পায়ে সেই অন্ধকার গলিটার ভেতরের দিকে হাঁটতে শুরু করলেন। আমি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলাম। কয়েক কদম যেতে অন্ধকারের মধ্যে তারা যেন বাতাসের সাথে মিলিয়ে গেলেন। আমি চোখ কচলে আবার দেখলাম, না কেউ নেই, পুরো গলিটাই শুনশান। পরের দিন আমি যখন আমার নতুন শিফটে ডিউটি করার জন্য সেই একই গাড়িতে বসলাম, তখন গাড়ির দরজা খুলতেই আমার নাকে অত্যন্ত উৎকট আর ভয়াবহ একটা দুর্গন্ধ এসে ধাক্কা দিল। আমার বমি আসার চোখার আমি তাড়াতাড়ি নাচামি গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই গাড়িটি নিয়মিত পরিষ্কার করে ধুয়ে আনা হয়, তাহলে এই অদ্ভুত দুর্গন্ধ কোথা থেকে আসছে? দুই তিন দিন ধরে গাড়িটি বারবার ধোয়া হলো, অনেক দামি সুগন্ধি ব্যবহার করা হলো, ঠিক সেই বিভৎস দুর্গন্ধ কিছুতেই যাচ্ছিল না। আমি জীবনে অনেক কিছুরই অভিজ্ঞতা পেয়েছি, কিন্তু এই গন্ধটা ছিল আমার চেনা সব গন্ধের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটা ছিল আক্ষরিক অর্থে একটা পচা আর গলিত মৃতদেহের গন্ধ। একটা লাশ যখন পচে গলে যায়, ঠিক সেই রকম একটা গন্ধ পুরো গাড়ির ভেতরে স্থায়ীভাবে বসে গিয়েছিল। কোম্পানির অনেকেই আমাকে নানা ধরনের কথা বলতে শুরু করল। কেউ বলল আমি হয়তো কোনো অশুভ কিছু গাড়িতে তুলেছিলাম, কেউ বলল হয়তো কোনো জন্তু মরে আটকে আছে কোথাও। আমি এসব কথায় কান দিতে রাজি ছিলাম না, আমি আমার ধর্ম আর বিশ্বাসের উপর অবিচল ছিলাম। আমার স্ত্রী আমাকে সাহস দিতেন, সে বলেছিলেন আমি হয়তো এমন কোন জায়গাতে গাড়ি চালিয়েছি যেখানে কোনো মৃত প্রাণী ছিল। পরের দিন সকালে ক্লিনারদের প্রধান আমাকে এসে বলল গাড়ির ভেতরে এখনো একটা হালকা অদ্ভুত গন্ধ রয়ে গেছে। আমার ব্যবসার অবস্থা হঠাৎ করে খুব খারাপ হতে শুরু করল, কোনো রাইড পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম না ওই রাতের সেই তিনজন অস্বাভাবিক মহিলা আর এই পচালাশের গন্ধের মধ্যে একটা গভীর যোগসূত্র কি আসলেই রয়েছে। আমি একজন ধর্মপ্রাণ মুসলিম, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ভরসা রেখে পবিত্র জমজমের পানি জোগাড় করলাম। অত্যন্ত ভক্তি আর বিশ্বাসের সাথে আমি সেই পবিত্র জমজমের পানি আমার গাড়ির ভেতরে চারপাশে ছিটিয়ে দিলাম। আমি ফজরের নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করলাম। আল্লাহর অশেষ রহমতে কয়েকদিনের মধ্যেই সেই অদ্ভুত লাশের গন্ধ গাড়ি থেকে সম্পূর্ণভাবে উধাও হয়ে গেল। গাড়ির পরিবেশ আবার আগের মতো স্নিগ্ধ হয়ে উঠল। আমার ব্যবসাও স্বাভাবিক হতে শুরু করল। এই ঘটনার পর প্রায় দুই মাস অত্যন্ত শান্তিতে কেটে গেল আমার। দুই মাস পর কোম্পানি থেকে আমাকে নতুন আরেকটা বিলাসবহুল BMW 7 সিরিজের গাড়ি দেওয়া হল। একদিন রাতের বেলা আমি এই গাড়িটি নিয়ে ডিউটিতে বের হলাম। আমাকে একজন VIP ক্লায়েন্টকে ড্রপ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্লায়েন্টকে নামিয়ে দেওয়ার পর ঘড়ির কাঁটায় রাত 10:30 বেজে গিয়েছিল। আমি রাইড শেয়ারিং অ্যাপটা চালু করে দিলাম। রাত প্রায় 11:00 দিকে অ্যাপে একটা কলের নোটিফিকেশন বেজে উঠল। GPS স্ক্রিনের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ছেদ করে উঠল। ওই যাত্রীর লোকেশনটা ঠিক একই জায়গা দেখাচ্ছে যেখান থেকে দুই মাস আগে আমি ওই অদ্ভুত তিনজন মহিলাকে গাড়িতে তুলেছিলাম। আমি সতর্কতার সাথে পিক আপ পয়েন্টের দিকে এগোতে লাগলাম। মনের ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। রাস্তাটা ঠিক আগের মতোই সেখানে গিয়ে শেষ হয়েছে। চারপাশ একেবারে খুঁটখুঁটে অন্ধকার, কোথাও কোনো যানপ্রাণ নেই। 15 মিনিট পর হয়ে গেল কিন্তু কোনো যাত্রীর দেখা নেই। আমি ফোনটা হাতে নিয়ে রাইডটি বাতিল করার জন্য বোতামে চাপ দিতে যাব, ঠিক সেই মুহূর্তেই দেখলাম অন্ধকারে গলিটা থেকে দুজন মানুষ আমার দিকে এগিয়ে আসছেন, একজন পুরুষ আর একজন মহিলা। আমি গাড়ির আলো চালিয়ে দিলাম। আলো চালার সাথে সাথেই আমি যা দেখলাম তাতে আমার চোখ কপালে ওঠার জোগাড়। পুরুষ লোকটির উচ্চতা ছিল সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি। সে অত্যন্ত পূর্ণ ধাঁচের কালো রঙের লম্বা কোট পরেছিল। তার কাঁধের দিকটা অস্বাভাবিকভাবে চওড়া ছিল। তার হাঁটার ভঙ্গিটাও ছিল খুব আড়ষ্ট। তারা দুজনে নিঃশব্দে হেঁটে এসে আমার গাড়ির পেছনের দরজার কাছে দাঁড়ালেন আর গাড়ির ভেতরে প্রবেশ করলেন। আমি লুকিং গ্লাসের দিকে তাকালাম। ওই মহিলার চোখের দিকে চোখ রাখতেই আমার সারা শরীরে একটা কাঁপুনি বয়ে গেল। মহিলার চোখ দুটো অস্বাভাবিকভাবে জল জল করছিল। তারা গাড়িতে বসার পর হঠাৎ ওই পুরুষ লোকটি অত্যন্ত গম্ভীর একটা কণ্ঠে কথা বলল, আমরা কি একটা অনুরোধ করতে পারি? আমাদের হাড়গুলো খুব ব্যথা করছে, আপনি কি দয়া করে গাড়িটা একটু ধীরে চালাবেন? হুবহু একই বাক্য। আমি এই কথাটা শোনার সাথে সাথে আক্ষরিক অর্থে ভয় জমে গেলাম। আগের বার সেই তিনজন ফ্যাকাশে মহিলাও আমাকে ঠিক এই একই কথা বলেছিলেন। তারা এমন ভাবে কথা বলেছিল যেন তারা একটা নির্দিষ্ট সংলাপ মুখস্থ করে এসেছে। আমি গাড়ি চালাতে চালাতে খুব সাবধানে আবার লুকিং গ্লাসের দিকে তাকালাম। ওই মহিলার দিকে তাকাতেই আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখলাম। ওই মহিলার চোখের পুরোটাই একেবারে ধবধবে সাদা। চোখের ভেতরে কোনো স্বাভাবিক রং নেই। সাদা চোখের ঠিক মাঝখানে শুধুমাত্র একটা ছোট্ট কালো বিন্দুর মতো ডট রয়েছে। আমি জীবনে কখনো কোনো মানুষের এমন ভয়ঙ্কর চোখ দেখিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি নিজেকে শান্ত রাখার জন্য অনেক চেষ্টা করলাম। মনে মনে দুপা পড়তে লাগলাম। আমি ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলাম না। আমি শক্ত করে স্টিয়ারিংটার হুইলটা ধরে সামনের দিকে গাড়ি চালাতে লাগলাম আর নিজের ভেতরে আল্লাহর নাম জপ করতে লাগলাম। আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। আমি তাদের কোনো জবাব দিলাম না। আমি গাড়ি চালিয়ে তাদের এমন একটা জায়গায় নিয়ে গেলাম যা দেখতে অত্যন্ত প্রাচীন আমলের পরিত্যক্ত প্রাসাদের মতো ছিল। তারা দুজনে নিঃশব্দে গাড়ি থেকে নামলেন, পরিত্যক্ত প্রাসাদের অন্ধকারের ভেতরে মিলিয়ে গেলেন। আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না, দ্রুত গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পেছনে ফিরে তাকানোর সাহসও আমার ছিল না। এক সপ্তাহ পর আমি দিনের বেলা সেই ঠিকানায় গেলাম। দেখলাম সেই বিশাল প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পারলাম এই বাড়িতে কয়েক দশক ধরে কেউ বসবাস করে না। তারা আমাকে জানান এই এলাকায় জিনদের আনাগোনা রয়েছে। জিনরাই মানুষের রূপ ধরে বা মৃত মানুষের স্মৃতি নকল করে এসব অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকে। মানুষকে ভয় দেখানো বা বিভ্রান্ত করাই তাদের কাজ। আমি রাতে বাড়িতে ফিরে আমার স্ত্রীকে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিলাম। সে সব শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে বলল, আল্লাহর অশেষ রহমত যে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি, তোমার কোনো ক্ষতি হয়নি, তুমি সেফলি বাসায় ফিরে এসেছো, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমি আর কখনোই রাতের বেলা ওই রাস্তায় গাড়ি চালাইনি। আমি সবসময় চেষ্টা করতাম ওই রাস্তাটাকে এড়িয়ে চলার জন্য। আমি অনেকবার রাতে গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু ওই রাস্তা দিকে যাবার সাহস আমার কখনো হয়নি। যদি কোনো কারণে ওই রাস্তায় রাতের বেলা আমার কোনো ক্লায়েন্টকে ড্রপ করতে যেতেও হয়, তাও আমি সেখান থেকে কোনো রাইড রিসিভ না করে খালি গাড়ি নিয়ে ফিরে আসতাম, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে। কেননা যেই দুইবার আমি দুইটা রাইড নিয়েছিলাম, সেই রাইডে আমার সাথে যে কোনো কিছু ঘটতে পারত, হয়তোবা আমি জীবিত নাও থাকতে পারতাম। আর এই জীবনের জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। তাই আমি নিজেকে যথেষ্ট সেফ রাখার চেষ্টা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার রোগটাও আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। আপনাদের দোয়ায় হয়তোবা একেবারে সেরিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। যারা ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পৃথিবীতে এমন অনেক অজানা শক্তি আছে যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে। আল্লাহ আমাদের সবাইকে এই সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন ঘটনা নিয়ে হাজির হব। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত ডট কম এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা 2 মিলিয়নের খুব কাছাকাছি। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে খুব দ্রুতই পৌঁছে যাব সেখানে। আর সেই জন্যই যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি কিছুদিন আগে একটা ঘটনা পড়েছিলাম, আমি জানি না কি কারণে ওটা সিলেক্ট হয়নি। তো সিলেক্ট না হলে সমস্যা নেই, যতদিন পর্যন্ত আমার ঘটনা সিলেক্ট হবে ততদিন পর্যন্ত আমি ঘটনা দিয়ে যাব, সিলেক্ট হলে দিয়ে যাবো ইনশাল্লাহ। 2014 সাল থেকে এখন পর্যন্ত আমি সাথে আছি, ইনশাল্লাহ ফিউচারও থাকবো। তো এক ফার্স্ট আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম সালমান, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমি কর্মসূত্রে সৌদি আরব থাকি। তো এই ঘটনাটা 2010-11 এরকম সময়। তো ঘটনাটা হলো যে আমি তখন ছোটবেলা থেকে আমি নানোবাড়িতে থাকতাম। তো নানোবাড়ি একটা গ্রামের মধ্যে অচপাড়া গ্রাম। তো আমাদের নানোবাড়ির সামনে দিয়ে একটা কাঁচা রাস্তা যায়। হ্যাঁ, এটা এখন বর্তমানে একদম কি বলো এটা একদম পাকা করে নেই। তো আমাদের নানোবাড়ির সামনে দিয়ে দুইজন ব্যক্তির সাথে ঘটনাটা ঘটে। তো তারা দুইজন আপন ভাই, তারা দুজনই ব্যবসায়ী ছিলেন, মানে আপনার নানান ধরনের ব্যবসা করতেন, যেরকম আপনার কলা, মানে অনেক ধরনের ব্যবসা, কাঁঠাল কলা এরকম মানুষের কাছ থেকে কিনে নিয়ে ওরা হাটে বিক্রি করতেন। তো একজনের নাম বলি, একজনের নাম রতন আর একজন নাম রমজান আলী। তো রমজান আলী কিছুদিন আগে না, ববলতে গেলে 3-4 বছর আগে মারা যায় তিনি। তিনি পাগল হয়ে মারা যায়। তো দুই ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। তো আমার নানু বাড়ি একটা, মানে বলতে গেলে এখন তো রাস্তাটা পার হয়েছে, তো রাস্তা সাইডে আমাদের নানু বাড়ি। তো আমার নানু বাড়ির থেকে কিছুটা দূরে আপনার মেবি 500 মিটার এরন এরকম দূরে জায়গাটা, কি মানে ওই জায়গাটা একদম, এই জায়গাটা সম্পর্কে সবাই জানে আমাদের, যারা যদি আমাদের কোটিয়াদি গৃহকোঞ্জের কোটিয়াদি থানার কেউ শুনে থাকে তাহলে এই জায়গাটার কথা সবাই জানে, গ্রামটা চর জাগালিয়া। তো ওরা দুই ভাই সব সময় আর কি আপনার, আমরা ছোট সময় থেকেই দেখতাম যে ওরা মাথায় করে কলা বা এভরিথিং, মানে ফুড গুলো নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন আর কি, যেগুলো বলে কাঁঠাল, বেল, লিচু, হট এভার, যে কোনো খাবারের জিনিস নিয়ে ওনারা বিক্রি করতেন আর কি, এরকম ভাবে আর কি। তো আমি এরকম দেখতাম যে তারা বিকালবেলা যেহেতু, তো বিকাল 4-5টার দিকে যেত, ওরা রাত্রে আসতো, তো এরকম আর কি। ওরা যখন রাত্রে আসতো এক এক দিন এক এক বাসের থেকে ঘটনাগুলো ঘটতো। হ্যাঁ, আমাদের মামারা সাথে কিছু কিছু ঘটনা ঘটছে, কিন্তু মামার এত রাত্রে কোনো সময় আসতো না, তো ওরা বেশি কিছু ফেস করে নাই। তো প্রথম যে বলবো, যে ওনার ভাই রমজান কিছুদিন আগে উনি মারা যায়, তো ওনার উনি এমনিতে একটু কি বলে, মানে কথা বলতে একদম নীরব থাকতো সবসময়, কিন্তু কথা বলতো জোরে 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 কথা বলতো, সাউন্ড দিয়ে কথা বলতো, আমাদের সাথে একদম অনেক ভালো মানুষ ছিল। তো উনি যখন রাত্রের 10-11 দিকে আসতো, উনি বলতো যে উনার মুখে উনি আমাদের কাছে এসে বলতো, আমাদের বাড়িতে আমাদের মামার কাছে নানুর কাছে এসে বলতো যে আপনাদের বাড়ির সাইডে এরকম এরকম ঘটনা করে। তো আমরা ছোটবেলায় ফেস করতাম যে ওখানে আগুন জ্বলতো, মানে ওইরকম জঙ্গলে আগুন জ্বলতো, আগুনে ঘোলা আসা ওই জায়গার মধ্যে আপনার, মানে কিছুক্ষণ থাকতো আবার ভ্যানিশ হয়ে যেত এরকম আর কি। তো উনি বলতো যে উনি যখন রাত্রে আসতো, তখন রাস্তার মধ্যে বাঁশ, যার একদম মাটির সাথে শুয়ে আছে ভাস এরকম, তো উনি বুঝতো যে না, উনি বলতো যে আমি বুঝতাম যে এরকম বাঁশ শুয়ে থাকা মানে কিছু একটা হবে ওনার সাথে। তো উনি বলতো যে এরকম দেখতো বাঁশ শুয়ে আছে বা এরকম এরকম, বা দেখতো মানে নববধূ মাত্র বিয়ে হয়েছে এরকম কোন মহিলা তার আশপাশ দিয়ে যাইতেছে কিন্তু তার কিছু ক্ষতি করে না, এরকম আর কি উনি বলতো আয়সা। তো এরকম একদিন এরকম ঘটনা করে উনি আসতেছিল। তো ঠিক সময় মানে ওনার একদম এরকম ভাবে বাস, 2-4টা বাস একদম, মানে কোনো উনি বলতেছে কোনো বৃষ্টি নাই, কোনো জ্বর তুফান নাই, বাস রাস্তার মধ্যে শুয়ে আছে। তো উনি বলছে আমি যদি ওটার উপর দিয়ে যাই তাহলে ওনাকে মানে উঠে নিয়ে যাবে এরকম আর কি, উনি বলে যে এরকম উনি অনেক কিছু জানে। তো উনি বলতেছে যে বাসটা উঠতেছে না, আমি কিভাবে যাব। তো উনি বলল যে রাস্তা সাইডে আপনার একটু নিচু আছে, মানে রাস্তার সাইডে উনি চাচ্ছে যে বাসটার ক্রস না উপর দিয়ে না যে বাসটার যে শেষ মাথাটা ওদিক দিয়ে যাবে আর কি। তো ওদিক দিয়ে আপনার কি বলে আপনার রাস্তা থেকে আর নিচে জমি খেত দিয়ে যাইতে হবে। তো উনি চিন্তা করলো যে এটা জমিতে নামে তারপরে আর কি বাসটা ক্রস করে আবার রাস্তার মধ্যে মানে উঠবে। তো যেরকম চিন্তা এরকম ভাবে উনি নিচে নামছে, নিচে নামে দেখেছে একটা মানে একদম মানে কি বলে মানে আমি শোনার পরে এটা আমি ঠিক মানে একদম ঠিক থাকি নাই, জুনি বলতেছে যে অনেক লম্বা একজন ব্যক্তি একদম সাদা কাপড় পরা, আপনার তার পাও দেখা যাইতেছে না, তার পাও দেখা যাচ্ছে না আপনার ধারে আছে, সামনে ধারে আছে। তো উনি চিন্তা করলো যেমন অন্ধকারে তার মানে পা দেখা যাইতেছে না এরকম কিছু, মানে তারপর উনি ওই ব্যক্তিটাকে ক্রস করে চলে আসে। তখন উনি চিন্তা করতেছে যে না, ওনার পিছে পিছে কেউ আসতেছে, পিছে পিছে কেউ আসতেছে। আবার উনি বলতে গেলে মানুষের এরকম সময় মাইন্ড ঠিক থাকে না, উনি বলতেছে আমার, আমি তখন চিন্তা করলাম যদি আমি পিছনে ফিরে আমার যদি কোনো ক্ষতি হয় ভাই, কারণ উনি জানে যে পিছনে ফিরলে আবার অনেক কিছু দেখলে আবার উনি বাবা ঠিকও না থাকতে পারে। তো উনি আর পিছনে তাকায় নাই, উনি ঠিকভাবে সুন্দর করে যেতেছে সুন্দর করে। যখন আমাদের নানু বাড়ির কাছে আসে, আমার নানুর বাড়ির বাড়ির সামনে আসে, তো আমার নানু বাড়ির বাড়িটা হলো যে আপনার অনেক বড় একটা বাড়ি। তো আমাদের রাস্তার সাইডে আমাদের নানুর বাসা, তো রাস্তার সাইডে আর কি আমার নানা মারা যায়, তো নানার এখানে কবর দেওয়া হয়। তো উনি যখন এই নানার কবরের কাছে আসে, তখন দেখে আমার নানু একদম সাদা কাপড় পরে আমার নানার কবরের কাছে দাঁড়িয়ে আছে, নানার কবরের কাছে দাঁড়িয়ে আছে। তো রাত্রে বারোটা এরন বা এগারোটা বারোটা এরকম, তো কোনো সময় আমার নানু এত রাত্রে বেলায় ওইখানে যাবেন না। হ্যাঁ, নানু যাইতো মাগরি বা যাওয়ার সময় নামাজ পড়ে নানার কবার কাছে গিয়ে একটু দোয়া দোয়া করে আসতো, আমি জিড় করলাম, আমি দেখতাম আর কি। তো আমার নানু অনেক ভালো মানুষ ছিল, আমার নানু কোনোদিন মানে যে নানু বাড়ি থেকে রাস্তার সাইডে আসতেন না, শুধু নানার কবরটা একটু দেখতো দোয়া দৌড় করে আবার চলে যেত। তো উনি বললেন যে নানার কবর কাছে আসতে দেখে যে ওইখানে নানু দাঁড়িয়ে আছে, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, তো উনি আর কিছু ইয়ে করলেন না। তখন উনি চলে যাওয়ার সময় আর কি যে উনি শুনতেছে পিছনে অনেক কিছু হইতেছে, জ্বর জপটা বা উনাকে কেউ ঢিল মারতেছে এরকম আর কি। তো তারপরে উনি পিছে তাকায় না, কিন্তু যখন নানার কবর কাছে আসে তখন সবকিছু ঠিক ঠিক হয়, মানে একদম মুখে বেজে ঠিক হয়ে যায়, কোনো কিছু হয় না। তো নানার কবর কাছে আসলে বলে যে একদম মানে ওনারা দুই ভাই বলে যে নানার কবর কাছে আসলে একদম সব ঠিক। আমি তো জানি যে না কবর জিনিস পবিত্র জিনিস, তো উনি বললো যে এই কবরটার কাছে আসলে একদম সবকিছু ঠিক হয়ে যায়। এছাড়া উনি যখন নানা কবর ক্রস করে উনি বাড়িতে যাবে, তো ওনার বাড়ি থেকে আমাদের বাড়ি একদম কাছেই, আমার নানার বাড়ি একদম কাছেই, তো একটু যখন কবরটা ক্রস করে তখন নাকি আবার শুরু হয়ে ওনার সাথে ওনাকে পিছন দিয়ে কেউ আসতেছে, জুতার শব্দ এরকম মানে হাঁটার শব্দ আর কি, মানে এরকম শব্দ হইতেছিল। তো উনি বাড়িতে যাই, তো বাড়িতে যাওয়ার পরে ওনার তো দুই তিন দিন ওনাদেরকে আমরা দেখি নাই, মানে উনি যখন যা মানে মানে উনি যখন আপনার হাটে যাইতো তখন রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতো, অনেক গান বলতো। তো আমরা নোটিস করি যে ওনাকে আমরা তিন চার দিন যাবো আমরা দেখতেছি না। তো হঠাৎ একদিন আম্মু যায় আর কি ওনাকে দেখতে, যে কি হইলো দেখি না, বা আমরা বাড়ির সামনে দিয়া যাই, তো হঠাৎ ওনাকে দেখতেছি না, প্লাস উনি গান গায় না এরকম আর কি। আম্মার কাছে একটা কিউরিওসিটি ছিল, তো আম্মু দেখতে গেল আর কি। তখন আর কি আম্মুর কাছে উনি যেটা বললো যে ও তখন সাথে আমার নানু গিয়েছিল ওনাকে দেখতে, তো উনি বললো যে ওনার সাথে এরকম রাত্রে আসার সময় এরকম ঘটনা ঘটে। তো যখন নানুর কবরের কাছে আসছে তখন আর কি মানে নানার কবরের কাছে আসার পর সব কিছু ওকে হয়ে যায়, ঠিক হয়ে যায়, কোনো কিছু হয় না। তো তখন দেখে যে নানু ওইখানে সাদা কাপড় পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন ছিল। তখন আর কি উনি বলেছেন নানু তো শক খায় যে না, নানু তো এত রাত্রে কোনো সময় কবরের কাছে যাবে না বা এত রাত্রে। তো নানু বলে যে উনি বলছে যে আপনাকে আমি কয়েকবার ডাক দিছি মায়া বললাম, কারণ তখন নানুকে সবাই আশপাশে ওরা মায়া বলতো, যে মায়া মায়া এরকম বললো নাকি নানুকে কয়েকবার ডাকও দেয়। তো নানু নাকি ফিরা তাকায় নাই, তো উনি চিন্তা করলেন যে উনি দোয়া দূরে করতেছে এই কারণে আর কি ফিরা তাকায় নাই। তো উনি চলে যায়, তো বলছে আমি এখানে আপনার অনেকবার, তো যেটা হয় উনি তারপর কিছুদিন পর অসুস্থ হয় আবার ঠিক হয়ে যায়। তখন মানে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যারা যারা আসে তাদের সাথে এরকম ঘটনা ঘটে, এরকম প্যারানর্মাল সবাই ফেস করে। তো ভাই আমি কিছুদিন আগে ঘটনা দিয়েছিলাম, আপনি সিলেক্ট করেন নাই কেন জানি না, কারণ আমার ফার্স্ট ঘটনা হইতে পারে, আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি ছিল। তো আশা করি আমি আরো গর্জিয়াস ভাবে বা আরো ভালোভাবে মানে ঘটনা পাঠানোর জন্য বা ভালো বলে মানে ভালোভাবে বলে, তো যদি আমার ঘটনাটা সিলেক্ট হয়, আমি আমার আম্মুর সাথে ঘটনা ঘটা আমি নিজের কানে শুনছি, আম্মুর সাথে ঘটনাটা আমি এটা রেকর্ড করে পাঠাবো যদি এটা সিলেক্ট হয় ইনশাল্লাহ। তো আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, boat.com এর জন্য অনেক শুভকামনা রইল, যে সবসময় এরকম একটা শো উপভোগ করতে পারি আমরা সবাই। ওকে,
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিরাজদুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। তো এই ছিল আমাদের আজকের বৃহস্পতিবারের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা অধীর অপেক্ষায় আছি আপনাদের ইমেল পাওয়ার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস russell.phoot@gmail.com, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।